This track was downloaded from FusionBD.com.
What?
স্বাগত প্রশ্ন রাতে অনেক প্রতীক্ষার পর আপনাদের কাঙ্ক্ষিত আয়োজন শুরু করছি, কিন্তু তার আগে জানিয়ে দিব গ্রামের ফোনের সাথে না থাকলে মিস করবেন অনেক কিছু। বিশেষ করে বন্ধ ফোনে 11 টাকা রিচার্জ আপনি এখন পাচ্ছেন প্রতি টাকা ব্যবহারে 5 টাকা বোনাস। আরো ডিটেল জানতে হলে ভিজিট করতে হবে www.gramifone.com। এই ঠিকানায় চলো বহুদূর গ্রামের ফোন। আজকে একদম কথা বলবো না, হাতে সময় নেই। আমাদের প্রথম ঘন্টার গল্প থাকছে একটি দারুণ একটি গল্প রয়েছে হুমায়ুন আহমেদের আয়না পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনবো গল্পটির প্রথম পর্ব। ছোট্ট বিরতি নিয়ে চলে যাবো পরের পর্বে, তারপর আবারও ফিরে আসছি স্বামী। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে শুনিয়ে থাকবেন।
সকাল 7:30, শঙ্কর সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছে। তার সামনে একটা মোড়া, মোড়ায় পানি ভর্তি একটা মগ, পানির মগে হেলান দেয়া ছোট্ট একটা আয়না। আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা না দিয়ে তাকে দাঁড় করানোই যায় না। শঙ্কর সাহেব মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছেন, দাড়ি শেভ করলেন তিনি। 45 বছরের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়, ইচ্ছা করলেই রেজারের এক টানে দাড়ি কাটা জানে না। মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়, একসময় দাড়ি নরম হবে তখন কাটে। দাড়ি নরম হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হবার পর শঙ্কর সাহেব রেজার দিয়ে এক টান দিতেই তার গাল কেটে গেল। রক্তক মনে হয় কেটেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। শঙ্কর সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন, কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাবলন চ্যাবলন কিছু আছে কি না কে জানে, কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। সকালবেলা সময়টা হলো ব্যস্ততার সময়, সবাই কাজ নিয়ে থাকে, কি দরকার বিরক্ত করার। এই 1 মাসে 4 বার তার গাল কাটে, আয়নাটাই সমস্যা করছে। পুরনো আয়না পাড়া নষ্ট হয়ে গেছে, কিছুই পরিষ্কার দেখা যায় না। একটা ছোট আয়না কেনার কথা তিনি তার স্ত্রীকে কয়েকবারই বলেছেন, মনোয়ারা এখনো কিনে উঠতে পারে, তার বোধ হয় মনেই থাকে না। মনে থাকার কথাও না, আয়না তো শঙ্কর সাহেব একাই ব্যবহার করেন, আর বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজে হাত আয়নাটা যে পাড়া উঠে গেছে মনোয়ারা তা জানার কথা না, আর জানলেও কি সবসময় সব কথা মনে থাকবে। শঙ্কর সাহেব নিজেই কতবার ভেবেছেন যে অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনবেন, অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না। আয়না কেনার কথা মনেই পড়ছে না, মনে পড়ে শুধু দাড়ি শেভ করবার সময়। শোবার ঘর থেকে শঙ্কর সাহেবের গরমে ইরা বেরল, সে বছর ইউনিভার্সিটিতে ঢুকেছে, সেজন্যই সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। শঙ্কর সাহেব বললেন, মা ঘরে কি স্যাবলন আছে? ইরা বলল যে সে জানে, সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতেই আবার ঘরে ঢুকে গেল, বাবার দিকে ভালো মতো তাকালো না। তারা তো সময় রক্ত পড়া বন্ধ হয়েছে কি না এটা দেখার জন্য শঙ্কর সাহেব গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকাল। আশ্চর্য কাণ্ড, আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে, আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেনি করা, দুদিকে দুটো বেনি ঝুলছে, আর দুই বেনিতে দুই রকমের ফিতা, একটা লাল একটা সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটো ভীষণ। মেয়েটা কে? শঙ্কর সাহেব ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাল, তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্য বাচ্চা একটা মেয়েকে কাজে রাখা হয়েছে। সে বারান্দায় তার পেছনে বসে আছে, তুমি এতক্ষণ লক্ষ্য করেন, কিন্তু বারান্দায় তার পেছনে কেউ নেই, পুরো বারান্দা ফাঁকা। তাহলে আয়নার মেয়েটা এলো কোথেকে? শঙ্কর সাহেব আবারও আয়নার দিকে তাকাল, ওই তো মেয়েটা বসে আছে, তার রোগা রোগা স্পর্শ পা দেখা যাচ্ছে, পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে শঙ্কর সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল,
আপনার গাল কেটে গেছে, রক্ত পড়ছে।
শঙ্কর সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাল, না কেউই তো নেই, তার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে? একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার চাপার দেখতে পায়। এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা, চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? সকাল সাহেব আয়নার দিকে আর তাকালো না, আয়না হাতে ঘরে ঢুকে গেল। নিজের শোবার ঘরে টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিল। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন, তারপরে মনে হলো কি দরকার, সবকিছুই সবাইকে বলে বেড়াতে হবে তা তো নয়। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারোর সঙ্গে তার কথা বলতে ভালো লাগে না, অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে পছন্দ করে। অবশ্য সেটা সম্ভব হয় না, অকারণে নানান কথা বলতে পারে, যত না কাজের কথা তার চেয়ে বেশি অকাজের কথা। অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার, ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার। অকারণে রাত্রের কথা বললে মাথা ঠান্ডা থাকে না, কেউ সেটা বোঝে না। সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খাজুরি আলাপ করবেই। কি সকচে মুখ কেমন শুকনো কেন? ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি? আজকের শার্টটা তো ভালো পুরেছে, বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। রঙে আছেন দেখি সকল ভাই, দেখি চা খাওয়ান। আপনার সব কাউটা ধরনের হয়ে গেছে, চাটা কিছুই খাওয়ানো খাওয়ান। আজ ছাড়া ছাড়ি না। এইসব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে সকল সাহেব ব্যাংকের হিসাব হয়ে গেল। মাঝে মাঝে হিসাবে গণ্ডগোল হয়, তার প্রচণ্ড রাগ লাগে। পুরো হিসাব আবার গোড়া থেকে করতে হয়। মনের রাগ তিনি প্রকাশ করেন না, রাগ চাপা রেখে মুখ হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদায় হবে। তিনি তার হিসাব আবার গোড়া থেকে শুরু করবেন, খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানেক হল শওকত সাহেব আরো বড় ধরনের সমস্যায় পড়েছেন। ব্যাংকে কম্পিউটার চলে এসেছে, এখন থেকে হিসাবপত্র সব হবে কম্পিউটার। চ্যাংরা একটা ছেলে নাম সাজিদুল করিম সবাইকে কম্পিউটার ব্যবহার করা শিখেছে। সবাই শিখে গেছে, শওকত সাহেব কিছুই শিখতে পারেন। যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সবসময় অতি জটিল মনে হয়। সামান্য ক্যালকুলেটরটাও তিনি কখনোই ঠিক মতো ব্যবহার করতে পারেন না, একটা বেড়াছাড়া হবেই। তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই, তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন যন্ত্রটা করবে, কেন এবার করবে? ভুলভ্রান্তি করলে বড় সাহেবের গালি খাবে, তার চাকরি চলে যাবে। যন্ত্রের তো সেই সমস্যা নেই, যন্ত্রকে কেউ গালিও দেবে না বা তার চাকরিও চলে যাবে না। তারপরেও কেন মানুষ এত যন্ত্র যে করে? কম্পিউটার তার কাছে অসহ্য লাগছে, অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস, হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে। এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না, বাসা তিনি কখনোই টেলিভিশন দেখেন না। যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে, এটা বোধ হয় সত্যি। তিনি টিভি পছন্দ করেন না, এখন টিভির মতো একটা জিনিস সব সময় তার টেবিলে থাকবে। অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে। যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হবে হিসাব নিকাশ, কোনো মানে হবে। অফিস শুরু হয় 9টার সময়। শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে ঢোকেন। তার টেবিলে পিউচে ঢাকা 1 গ্লাস পানি থাকে, তিনি পানিটা খান, তারপর 3 বার কুল ঘুম আলনা পরে কাজকর্ম শুরু করেন। এটা তার নিত্যদিনের নোটিস। আজ তিনি অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংরা ছেলেটা সাজিদুল করিম তার টেবিলের সামনে চেয়ারে বসে গুরু কুচকে সিগারেট টানছে, পিউচে ঢাকা পানির গ্লাসটা খান। সাজিদুল করিম নিশ্চয়ই খেয়ে ফেলেছে। ছেলেটা শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, কেমন আছেন স্যার? ভালো আছে। আজ আপনার জন্য সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা, জিএম স্যার খুব রাগারাগি করছিলেন, আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না, আজ ঠিক করেছি সারা দিন আপনার সঙ্গেই থাকব। শওকত সাহেব শুকনো মুখে বললেন, আচ্ছা আমরা চা খাই, চা খেয়ে শুরু করি, কি বলেন স্যার? শওকত সাহেব কিছু বললেন না, বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। সাজিদুল করিম হাসি হাসি মুখে বলল, গতকাল যা যা বলেছিলাম সেসব কি স্যার আপনার মনে আছে? শওকত সাহেবের কিছুই মনে নেই, তবু তিনি হ্যাসচুক মাথা নাড়লেন। একটা ছোটখাটো ভাইবার হয়ে যাক স্যার, বলুন দেখি মেগাবাইট ব্যাপারটা কি? মনে নেই। র্যাম কি সেটা কি মনে আছে? না, মনে না থাকলে নাই, এটা এমন কোনো জরুরি ব্যাপার না। মেগাবাইট র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব। আরও অনেক কিছু বোঝালো সে, কিন্তু শঙ্কর স্যার কিচ্ছু বুঝতে পারলেন না। তারপরেও বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, কম্পিউটার হলো আয়নার মতো, আয়নাতে যেমন হয় আয়নার সামনে যা থাকে তাই আয়নাতে দেখা যায়, কম্পিউটারও কম্পিউটারকে আপনি যা দেবেন সে তাই আপনাকে দেখাবে, নিজ থেকে বানিয়ে সে আপনাকে কিচ্ছু দেবে না, তার সে ক্ষমতা নেই, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখন আসুন মেমোরি কার্ড এবং হার্ড ডিস্ক এই দুইয়ের ভেতরের পার্থক্যটা আপনাকে বুঝিয়ে দিই। আমার কথা মন দিয়ে শুনছেন তো?
হ্যাঁ শঙ্কর সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না, আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা মনে পড়ে গেছে। ব্যাপারটা কি, আয়নার ভিতরে ছোট মেয়েটা এলো কিভাবে? মেয়েটা কে? তার নাম? চোখ পিটপিট করে তার দিকে তাকাচ্ছিল। বেয়ারা চা নিয়ে এসেছে। শঙ্কর সাহেব চায়ের কাপে অন্য মনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন। সাজিদুল করিম বলল, স্যার হ্যাঁ আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো, তাহলে আসুন কম্পিউটারের ফাইল কীভাবে খুলতে হয় আপনাকে বলুন। শুধু মুখে বললে হবে না, হাতে কলমে দেখতে হবে। বিকেল চারটা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করলেন। লাভের মধ্যে লাভ হলো তার মাথা ধরে গেল, প্রচণ্ড মাথা ধরা। সাজিদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ কিছু পৃথিবীতে তৈরি হবে।
স্যার আজ এই পর্যন্ত থাক, কাল আবার নতুন করে শুরু করব।
আচ্ছা, অফিস থেকে বেরোবার আগে জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠাব। শওকত সাহেবের বুক কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান, যদিও ভদ্রলোক অত্যন্ত নিষ্ঠভাষী, হাসি মুখ ছাড়া কথাই বলতে পারে। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন,
কেমন আছেন শওকত সাহেব?
জি স্যার ভালো।
বসুন, দাঁড়িয়ে আছেন কেন?
শওকত সাহেব বসলেন, তার বুক কাঁপছে, পানির পিপাসা পেয়ে গেছে।
আপনার শরীর কি খারাপ নাকি?
জি না স্যার,
দেখে অবশ্য মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার পদ্ধতি হলো?
শওকত সাহেব কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। জিএম সাহেব বললেন,
আমি সাজিদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি, তাকে বলেছি তুমি কেমন ছেলে, সামান্য একটু জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না।
তার কোনো দোষ নেই স্যার, সে চেষ্টা ত্রুটি করছে না, আসলে আমিই শিখতে পারছি না।
পারছেন না কেন?
বুঝতে পারছি না স্যার, কম্পিউটার তো আজকাল ছেলে খেলে, 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার নিয়ে খেলছে, আপনি পারবেন না কেন?
আপনাকে তো পারতেই হবে, পুরোনো দিনের মতো কাগজ কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করবেন, তা তো হবে। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বুঝছেন? যা হবে সব কম্পিউটারে হবে।
জি স্যার,
নতুন টেকনোলজি যারা শিখতে পারবে না তাদের তো আমাদের প্রয়োজন নেই, জারুইনে সেই ফিউ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বুঝতে পারছেন?
জি স্যার।
আচ্ছা যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে, এটা এমন কোনো কঠিন কাজ না, আপনার নিজের ভেতরে শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনোদিন শিখতে পারবেন না, তাহলে তো কোনোদিনই শিখতে পারবেন না আপনি, ঠিক না?
জি স্যার।
আচ্ছা আজ তাহলে যান।
বেরুবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন, ডান চোখের উপর কপালে সুপুরির মতো ফুলে উঠল, মাথা ধরাটা আরও বাড়ল। শঙ্কর সাহেব মাথা ধরা নিয়ে বাসায় ফেলে, বাসা খালি, শুধু কাজের ভুল আছে, বাকি সবাই নাকি গেছে বিয়ে বাড়ি, ফিরতে রাত হবে,
আবার না ফেরার সম্ভাবনা আছে।
কার বিয়ে শঙ্কর সাহেব কিছুই জানে না, তাকে কেউ কিছু বলেন, বলার প্রয়োজনও মনে করেন। তিনি হাত মুখ ধুয়ে বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে রইলেন। এতে যদি মাথা ধরাটা কম, ইদানিং তার ঘন ঘন মাথা ধরছে, চোখ আরও খারাপ করছে কিনা কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়, যেতে ইচ্ছে করছে না, ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকা আর খেলা। ডাক্তারের ভিড় রয়েছে, নতুন চশমা, নতুন ফ্রেম, কাজের গুলো তাকে নাস্তা দিই, একটা বিড়িতে কয়েক টুকরো পেঁপে, আধ বাটি মুড়ি এবং শর্করা চা। পেঁপেটা খেতে তিতা লাগছে, মুড়ি মিলিয়ে গেছে, দাঁতের চাপে রবারের মতো চ্যাপটা হয়ে যাচ্ছে, তার প্রচণ্ড খিদে লেগেছিল। তিনি তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি সবটা খেয়ে ফেলেন। চা খেলেন, গরম চা খেয়ে মাথা ধরাটা কমবে ভেবেছিল, কিন্তু কমল না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দাই জানে না, তার চা হবে সবসময় কুসুম করে। শঙ্কর সাহেব মাথা ধরা ট্যাবলেটের খুঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল। ড্রয়ারের ভেতরে হাত আয়নাটা ঢোকাল, মনে ওরা নিশ্চয়ই রেখে গিয়েছে। আয়নার ভেতর মেয়েটা কি এখনো আছে? শঙ্কর সাহেব আয়না হাতে নিলেন, অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য, মেয়েটা তো আছে, আগের বার বসেছিল এখন দাঁড়িয়ে আছে, আঁকের পথটাই তার গায়ে। মেয়েটা খুব সুন্দর তো, গাল মুখ মায়া মায়া চেহারা, বয়স কত হবে? 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পুঁতির মালা, মালাটা আগে লক্ষ্য করেনি। শঙ্কর সাহেব মৃদু গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি গলায় বলল, চিত্রলেখা। বাস সুন্দর না? মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসল। শঙ্কর সাহেব আর কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটাকে আর কি বলা যায়, আয়নার ভিতরে সে এলো কি করে এটাকে জিজ্ঞেস করবে? প্রশ্নটা মেয়েটার জন্য জটিল হয়ে যাবে না? জটিল প্রশ্ন জিজ্ঞাসা করে লাভ নেই। তিনি কিছু জিজ্ঞাসা করবার আগেই মেয়েটা বলল,
আপনার কপালে কি হয়েছে?
ব্যথা পেয়েছি, জিএম সাহেবের ঘর থেকে বের হওয়ার সময় দরজায় ধাক্কা খেয়েছি।
খুব বেশি ব্যথা পেয়েছেন?
খুব বেশি না। তুমি কোন ক্লাস পড়ো?
আমি পড়ি না।
স্কুলে যাও না? আয়নার ভেতর তুমি এলে কি করে?
তাও জানি না।
তোমার বাবা মা তারা কোথায়?
জানি না।
তোমার মা বাবা আসছেন তো? আসেন না?
জানি না।
তুমি কি একা থাকো? শরকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে, বুকের উপর দুটো হাত আড়াআড়ি করে রাখা, মনে হয় তার শীত লাগছে। অথচ এটা চৈত্র মাস, শীত লাগার কোনো কারণ নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন, মাথার উপর ফ্যান ঘুরছে, তার বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছো কেন? শীত লাগছে নাকি?
এখানে খুব শীত।
তোমার কি গরম কাপড় নেই?
না।
তোমার এই একটাই জামা? আমাকে তুমি চেনো?
চিনি।
আমি কে বলো তো?
তা বলতে পারি না।
আমার নাম জানো?
আপনি তো আপনার নাম বলেননি, জানবো কি?
আমার নাম শঙ্কর, শঙ্কর আলী।
ও আচ্ছা।
আমার তিন মেয়ে।
ছেলে নাই?
না, ছেলে নেই।
আপনার মেয়েরা কোথায় আছে?
বিয়ে বাড়িতে গেছে।
কার বিয়ে?
কার বিয়ে আমি ঠিক জানি না, আমাকে বলেনি।
আপনার মেয়েদের নাম কি?
বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, আর সবচেয়ে ছোটটার নাম কল্পনা।
ওদের নামে কোনো মিল নেই কেন? সবাই তো মিল দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হয় ইরা, ছোটটার নাম হয় মীরা।
ওদের মা নাম রেখেছে, মিল দিতে ভুলে গেছে।
আপনি নাম রাখেননি কেন?
আমিও রেখেছিলাম, আমার নাম কারো পছন্দ হয়।
আপনি কি নাম রেখেছিলেন?
বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া, মহিষী নারীর নামে নাম, তার মা পছন্দ করেনি। তার মার দোষ নেই, পুরোনো দিনের নাম তো, এই জন্য পছন্দ হয়নি।
বেগম রোকেয়া কে?
তোমাকে বললাম না, মহিষী নারী, রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মেছিল, মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপাত করেছিল। তুমি তার নাম শোনোনি? কলিং বেল বেজে উঠল, শকত সাহেব আটকে উঠলেন, ওরা বোধ হয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য দিলেন, ওদের সামনে আয়না বের করবার কোনো দরকার নেই, তারা কি না কি মনে করবে দরকার কি? অবশ্য আয়নায় তিনি নিজেও কিছু দেখছেন না, সম্ভবত এটা তার কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন তখন তাদের অবনী স্যার স্কুলের সামনে বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন, কেউ দেখে ফেললে খুবই লজ্জা পেত। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। স্যার তাকে দেখে খুবই লজ্জা পেয়ে বললেন,
হ্যাঁ সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটবি না, খুব সাপেরই উপদ্রব।
তার পরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেল, তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়ে চলে গেছে। কে জানে তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী ও মেয়েরা হয়তো তাকে পাবনার মেন্টাল হাসপাতালে ভর্তি করে আসবে। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে, টাকা বেশি লাগলে ভর্তি নাও করাতে পারে, হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালাবদ্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল খুঁজতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে পারে, এতে দোষ হয় না, পাগল তো আর মানুষ না, তারা বোধ শক্তিহীন জন্তু। মনোয়ারা বিয়ে বাড়ি থেকে মেয়েদের নিয়ে ফেরেনি, মেজো মেয়ের মাস্টার এসেছে, তিনি শরকত সাহেবকে বললেন, ওরও কেউ বাসায় নেই? না, বিয়ে বাড়িতে গেছে, আপনি বসেন চা খান। মাস্টার সাহেব বসলেন, অচয় কাপ চা খেয়েই যায়। শরকত সাহেব বুয়াকে চায়ের কথা বলে এসে শুকনো মুখে মাস্টারের সামনে বসে রইল, তার মেজাজ একটু খারাপ হল। মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতে হবে, চুপচাপ কথা বলতে হবে। কি কথা বলবেন তিনি? মাস্টার সাহেব বললেন, আপনার গালে কি হয়েছে? গাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে, আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না, নতুন একটা কেনেন না কেন? ইরার মাকে বলেছি, ও সময় করতে পারে না। আপনার ছাত্রী পড়াশোনা করছে কেমন? ভালো, ম্যাথে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্সের সবই দেখছি, ফিজিক্স কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছে, শুধু চা না, পিছিয়ে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে পিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি খাচ্ছে, প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করে খায়। শরকত সাহেব কথা বলবার জন্য আর কিছু পাচ্ছেন না, একবার ভাবলেন আয়নার ব্যাপারটি নিয়ে কথা বলবেন, কিন্তু নিজেকে সামলালেন, কি দরকার, মাস্টার সাহেব।
জি
আপনি তো সায়েন্সের টিচার, আয়নাতে যে ছবি দেখা যায় কিভাবে দেখা যায়?
আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে আবারও ফিরে আসে।
শকত সাহেব ইতস্তত করে বললেন, কোনো বস্তু যদি আয়নার সামনে না থাকে তাহলে তো আর ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? মাস্টার সাহেব একটু অবাক হয়ে বললেন,
তা তো বটেই, এটা জিজ্ঞেস করছেন কেন?
তা এমনিই জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই, কথার কথা, কিছু মনে করবেন না। শকত সাহেব খুবই লজ্জা পেয়ে গেলেন। পরদিন অফিসে যাওয়ার সময় শকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে গেলেন, কেন নিলেন নিজেও ঠিক জানেন না। অফিসের ড্রয়ারে আয়না রেখে সাজিদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘর ঘর করতে লাগলেন, কিভাবে উইন্ডো খুলে সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যে সব গুগলেট করে দিচ্ছেন তার জন্য সাজিদুল করিম একটুও রাগ করছে না, একই জিনিস বারবার করে বলছে, এমনভাবে কথা বলছে যেন তিনি বয়স্ক একজন মানুষ না, বাচ্চা একটা ছেলে। সাজিদুল করিম বলল, স্যার আসুন আমরা একটু রেস্ট নিই, চা খাই, তারপর আবার শুরু করবো। শওকত সাহেব বললেন, আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ দাও। বাদ দিলে চলবে কি করে স্যার? কম্পিউটার চলে এসেছে, এখন তো আর আপনি লম্বা লম্বা যোগ বিয়োগ করতে পারবেন না, ব্যালেন্স শীট তৈরি করতে হবে কম্পিউটারে।
শওকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আমি পারবো না, যারা পারবে তারা করবে, চাকরি ছেড়ে দেবো।
কি যে বলেন স্যার, চাকরি ছেড়ে দেবেন মানে? চাকরি ছাড়লে খাবেন কি? আপনি মোটেও ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়ে ছাড়বো, আমার সাংঘাতিক যে।
চা খেতে খেতে শওকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্পও করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্পই জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডাটা ভুল করে ডিলিট করে ফেলেছিল, প্রায় মাথা খারাপ হওয়ার মতো ব্যাপার। সেই ডাটা কীভাবে উদ্ধার হলো তার গল্প সে এমনভাবে করলো যেন এটা একটা রোমহর্ষক গল্প। সাজিদুল করিম তাকে বুঝিয়েই যাচ্ছে, তিনি কিছু না বুঝলেও বুঝেছি বলেই যাচ্ছে। হঠাৎ শওকত সাহেব বললেন, একটা জিনিস দেখো তো। তিনি ড্রয়ার থেকে খবরের কাগজে মোড় আয়না বের করলেন, খুব সাবধানে কাগজ ছড়িয়ে আয়না বের করলেন। সাজিদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন, জিনিসটা একটু ভালো করে দেখো তো। জিনিসটা কি? একটা আয়না। সাজিদুল করিম ঘুরিয়ে ফিরিয়ে আয়না দেখলেন। শওকত সাহেব কৌতূহলী গলায় বললেন, দেখলে? সাজিদুল করিম বিস্মিত হয়ে বলল, দেখলাম। কি দেখলে বলো তো? পুরনো একটা আয়না দেখলাম, পাড়া নষ্ট হয়ে গেছে, আর তো কিছুই দেখলাম না। আর কিছু কি দেখার আছে?
না, আমার শখের একটা আয়না।
শওকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন। সাজিদুল করিম এখন তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। শওকত সাহেবের মনে হল তিনি ছোটবেলায় অবনী স্যারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এইভাবেই বোধহয় তাকিয়েছিল। সাজিদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন, আয়নাটা বের করলেন। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে, মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে। শওকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা?
ভালো।
তোমার মুখটা আমার শুকনো লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন?
একা একা থাকি তো এই জন্য মন খারাপ, মাঝে মাঝে আমার ভয় ভয় লাগে।
কিসের ভয়?
জানি না কিসের ভয়। এদিকে আপনার অফিস। আপনার টেবিলের উপর এটা কি বাক্সের মতো?
এটা হচ্ছে একটা কম্পিউটার, IBM কম্পিউটার।
কম্পিউটার কি?
একটা যন্ত্র, হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো চিত্রলেখা, তোমার বাবা মা আছেন?
জানি না তো।
তুমি আজ কিছু খেয়েছো?
না।
তোমার খিদে লেগেছে? তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই?
না।
জায়গাটা কেমন?
জায়গাটা কেমন আমি জানি না, খুব শীত।
শওকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে, পাতলা সুতির জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না। এই শীতার্ত ও ক্ষুধার্ত মেয়েটার জন্য তিনি কি বা করতে পারেন? তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হল। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফেরেন, আজ একটু ঘুরলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বেঞ্চিতে বসে দিলেন। তার মনটা হঠাৎ খারাপ হয়ে তিনি বাসার দিকে রওনা করলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেওয়া হলো, তিতা পেঁপের টুকরা, মিয়ানো মুড়ি। মনে হয় অনেকগুলো তিতা পেঁপে কেনা আছে এবং তিন ভর্তি মিয়ানো মুড়ি আছে, এগুলি শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে। ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে, অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারে গামা করছে, ইরার গলাও পাওয়া যাচ্ছে, ইরা গান শিখছে নাকি? মনোয়ারা চায়ের কাপ নিয়ে শওকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন যে ইরার জন্য গানের মাত্রা রাখা হবে, সপ্তাহে 2 দিন আসবে, 1500 টাকা করে সে নেবে, বলে তো 1000 টাকা করা হয়েছে, আর তবল চিকে দিতে হবে 300। শওকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিল, 1000 + 300 = 1300, বাড়তি 1300 টাকা কোথ থেকে আসবে? সামনের মাস থেকে তো বেতন কমে যাবে,
প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিল। সামনে মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। উপায় হবে কি? তিনি কম্পিউটার শিখতে পারছেন না। যদি সত্যি সত্যি এই বয়সে চাকরি চলে যায় তখন মনোয়ারা আরো বললেন যে সমাজের কলেজ থেকে স্টাডি টুরে যাবে, তার জন্য 1,000 টাকা দরকার। শওকত সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশে ভাবে হাসলেন, কিছু বললেন না। মনোয়ারা উঠে চলে গেলেন। ঘরের ভিতর থেকে গানের কথা ভেসে আসছে, মনে হচ্ছে ওস্তাদ টিচার প্রথম দিনই গান শেখাচ্ছে। তুমি বাসো কিনা তা আমি জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়া যে যাবো, চিন্তা হইতে আমি চিতানলে যাব। সকল সাহেব একা বসেছেন, রাতে ভাত খাবার ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে দুটো কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললে হয়, দেখে ফেললে সমস্যা। কেমন আছো চিত্রলেখা?
ভালো আছি, কে জানো রায়?
আমার বড় মেয়ে
ইরা।
হ্যাঁ ইরা, তোমার থেকে নাম মনে আছে?
মনে থাকবে না কেন, আমার সবার নাম মনে আছে। ইরা, সোমা, কল্পনা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। আপনার কি হয়েছে?
কিছু হয়নি রে মা, শওকত সাহেবের গলা ধরে দিনের পর দিন তার মন খারাপ থাকে। কেউ জানতে চায় না তার মন খারাপ কেন। আয়নার ভিতরে এই মেয়ে জানতে চাচ্ছে, তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, তুমি কি গান জানো?
না।
আচ্ছা শোনো, তুমি যে বলছিলে খিদে পেয়েছে, কিছু কি খেয়েছো? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসলো, মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল,
আপনি কি যে বলেন, খাবো কি করে? আমাদের এখানে কি কোনো খাবার আছে?
খাবার নেই?
না, কিচ্ছু নেই। এটা একটা অদ্ভুত জায়গা, শুধু আমি একা থাকি, কথা বলারও কেউ নেই, শুধু আপনার সঙ্গেই কথা বলি।
সরকার সাহেব লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো দু হাত বুকের উপর রেখে থরথর করে কাঁপছে। তিনি কোমল গলায় বললেন, শীত লাগছে মা?
লাগছে, এখানে খুব শীত, যখন বাতাস দেয় তখন প্রচন্ড ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটাই ফ্রক।
দুঃখে সরকার সাহেবের চোখে প্রায় পানি এসে গেল। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়ালেন, শীতল গলায় জানতে চাইলেন আয়না হাতে বারান্দায় বসে আছে কেন সে। সে কেন কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিচ্ছে না? সব বাবারাই তো ছেলেমেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়, একমাত্র শওকত সাহেবই কিনা অফিস থেকে এসে বটগাছের মতো বসে থাকে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখাবার জন্য উঠে দাঁড়ালেন। সাজিদুল করিম অসাধ্য সাধন করে ফেলেছে, শওকত সাহেবের কম্পিউটার শিখিয়ে ফেলেছে সে।
কি স্যার, বলিনি আপনাকে শিখিয়ে ছাড়বো?
শওকত সাহেব হাসলেন, তার নিজেরও এখন বিশ্বাস হচ্ছে না তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। সাজিদুল করিম বলল,
আর কোনো সমস্যা হবে না স্যার, তাছাড়া আমি আপনার জন্য আরও একটা কাজ করেছি, প্রত্যেকটা স্টেপ আমি কাগজে লিখে নিচ্ছি, কোনো সমস্যা হলে কাগজটা দেখবেন, দেখবেন সব পানির মতো পরিষ্কার।
থ্যাংক ইউ।
আর স্যার, আমার ঠিকানাটা কাগজে লিখে গেলাম, কোনো ঝামেলা মনে করলেই আমার বাসায় চলে আসবে।
আচ্ছা, তুমি অনেক কষ্ট করেছো বাবা।
আপনার অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়েছিল স্যার, রাতে দেখি ঘুম আসে না, তখন একের পর এক স্টেপগুলো কাগজে লিখলাম, সারা রাত চিন্তা করলাম কীভাবে বোঝালে আপনি বুঝবেন।
শঙ্কর সাহেবের চোখে প্রায় পানি আসার উপক্রম, তিনি ভেবে পেলেন না এরকম অসাধারণ ছেলে পৃথিবীতে এত কম জন্মায় কেন।
স্যার আমি যাই, জিএম সাহেবকে বলে যাচ্ছি, আপনি সব শিখে ফেলছেন, আর কোনো সমস্যাই হবে না। আর একটা কথা, স্যার কম্পিউটারকে ভয় পাবেন না, তাকে ভয় পাবার কিচ্ছু নেই, কম্পিউটার হচ্ছে সামান্য একটা যন্ত্র, এর বেশি কিছু না।
শওকত সাহেবের চোখে এবার সত্যি সত্যি পানি চলে, ছেলেটা যেন চোখের পানি দেখতে না পায় সেজন্য অন্যদিকে তাকিয়ে রয়েছে। মনে মনে ঠিক করলেন আজ অফিস থেকে ফেরার পথে ছেলেটার জন্য একটা উপহার কিনবে, দামি কিছু না, সেই সামর্থ্য তার নেই, তবুও কিছু কিনে তার বাসায় গিয়ে দিয়ে আসবে, একটা কলম বা এই জাতীয় কিছু। 100 টাকার মধ্যে কলম না পাওয়া গেলে সুন্দর কিছু গোলাপ, তার সঙ্গে 500 টাকা আছে টেবিলের ড্রয়ারে খামের ভেতর রাখা। শওকত সাহেব 175 টাকা দিয়ে একটা ওয়াটারম্যান কলম কিনলেন, তারপর কোনো কিছু না ভেবে চিত্র লেখার জন্য একটা সোয়েটার কিনে ফেলল। গরমের সময় বলে ভালো ভালো সোয়েটার সস্তায় বিক্রি হচ্ছে, সোয়েটার কিনতে 340 টাকা খরচ হয়ে যায়। সাদা জমিনের উপর নীল ফুল আঁকা, সিনথেটিক উল। দোকানদার বলল,
সিনথেটিক হলে আসল উলের বাবা, শুধু সোয়েটার গায়ে দিয়েই তুমুল অঞ্চলে বরফের উপর শুয়ে থাকা যায়।
শওকত সাহেব জানে সোয়েটার কেনাটা তার জন্য খুবই বোকামি হয়েছে, চিত্রলেখাকে এই সোয়েটার তিনি কখনো দিতে পারবেন না, কারণ চিত্রলেখা বলে কেউ নেই, পুরো ব্যাপারটা তার মাথার অসুস্থ কোনো কল্পনা, সংসারের দুঃখে কষ্টে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তিনি এসব হাবি জাবি দেখছেন। তারপরেও তার মনে হবে মেয়েটা দেখবে জিনিসটা তার জন্য কেনা হয়েছে, মেয়েটারই খুশি হবে। সাজিদুল করিমকে তিনি বাসায় পেলেন না, দরজা তালাবদ্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি কলমটা ঢুকিয়ে দিলেন। তার মনে হলো ভালোই হয়েছে, ছেলেটা জানলো না উপহারটা কে দিয়েছে। মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার দিতে। সকলে গভীর আনন্দ নিয়ে বাসায় ফিরলেন। আজকে পেঁপে খেতে আগের মতো তিতা লাগে, চাটাও ভালো হয়েছে। তিনি মনোয়ারকে আরও এক কাপ চা দিতে বলে ড্রয়ার থেকে আয়নাটা বের করতে গেলেন। আয়না পাওয়া গেল না, ড্রয়ারে নেই, টেবিলের উপরে নেই, বাথরুমে নেই, বারান্দায় নেই। তিনি পাগলের মতো আয়না খুঁজছেন, মেয়েরা কেউ নিয়েছে নাকি। তিনি মেয়েদের ঘরে ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করতে শুরু করলেন। ইরা জানতে চাইল যে সে কী খুঁজছে। তিনি বললেন, আয়নাটা খুঁজছি, আমার একটা হাত আয়না ছিল না, ওই আয়নাটা। ইরা জানাল যে ওই আয়নাটা আর পাওয়া যাবে না, কারণ তার মা শওকত সাহেবের জন্য নতুন আয়না কিনেছেন, ওটা ফেলে দিয়েছে। শওকত সাহেব হতভম্ব গলায় বললেন, এই সব কী বলছিস, কোথায় ফেলেছে? শওকত সাহেব বিড়বিড় করে কি যেন বললেন, কিছুই বোঝা গেল না। ইরা ভয় পেয়ে তার মাকে ডাকল। মনোয়ারা এসে দেখলেন শওকত সাহেব খুব ঘামছে, তার কপাল দিয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। তিনি ধরা গলায় বললেন, মনোয়ারা, আয়নাটা কোথায় ফেলেছ? রাত এগারোটা বাজে। শওকত সাহেব বাসার পাশের ডাস্টবিনে হাত রাখছেন, তার সারা গায়ে নোংরা লেগে আছে। সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই, তিনি দু হাতে ময়লা খেতে যাচ্ছেন। একটু দূরে তার স্ত্রী ও কন্যা দাঁড়িয়ে আছে, তাদের চোখের আর্ধেক বিস্ময়। শওকত সাহেবের চোখ দিয়ে জপ জপ করে পানি পড়ছে। তিনি কাঁপা গলায় স্ত্রীটাকে ডাকছেন।
স্বাগত জানাচ্ছি আরো একবার পয়সায়, সাথে হচ্ছে আমি শর্মিল। আর এতক্ষণ শুনছিলেন আপনারা হুমায়ুন আহমেদের লেখা গল্প আয়না, পড়ে শোনাচ্ছিল সেতু। খুবই চমৎকার গল্প, আমি এক মুহূর্তের জন্য মনোযোগকে অন্যদিকে নিতে পারিনি। তো যাই হোক, আমাদের হাতের সময় কম, আমরা রাত গল্পের খবর শুনতে চলে যাবো এখন, তারপর আবারও ফিরে আসছি কুয়াশার মূল আয়োজন নিয়ে। সঙ্গেই থাকবে লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 3321। চলছে কুয়াশা, এদিকে রেডিও আছেন নিরানব্বই দশমিক দুই, সাথে আছেন আর সময় হয়ে গেছে আমাদের মূল গল্প শোনা। কিন্তু তার আগে চলে যাবে এতক্ষণ ধরে হবে। শুরুতেই লিখেছে মোস্তফা কামাল নাহিদ মানিকছড়ি থেকে, আপু কেমন আছো? আপু, আজ আমার ফ্রেন্ড অ্যানি, তসলিমা, হালিমা, শারমিন, আয়েশা সবাই কুয়াশা শুনছে, আপু ওদেরকে হাই বলে দাও। হাই এভরিওয়ান। আর তারপর লিখেছে বৃষ্টি, বৃষ্টি লিখেছে হাই আপু, তোমাদের নতুন বন্ধু, ওয়েলকাম ওয়েলকাম টু বৃষ্টি রেডিও। কামরুনাসান লিখেছেন মানিকছড়ি থেকে, আপু কেমন আছো? আপু আমার ফ্রেন্ড মোস্তফা সাইদুলকে হাই বলে দাও। সবাইকে হাই যদি বলতে যাই তাহলে তার এই কাজ করতে হবে আমার। কেন বলছো, নামগুলো পড়ে দিচ্ছি একে আছে আমাদের সঙ্গে, যারা অন্য কিছু লেখেনি, শুধু এতটুকু হাই বলার কথা লিখেছে। ঝর্ণা আক্তার লিখেছে জালিয়াপাড়া থেকে, আপু কেমন আছো? আপু আজ আমার, আজ আমি আর আমাদের ফ্যামিলির সবাই কুয়াশা শুনছি, তাদেরকে ওয়েলকাম করো, স্বাগত সবাইকে। আর রাকিব ভৌতিক, রাকিব নাকি ভৌতিক, ভৌতিক তো কোনো কথা হয় না, ভৌতিক হবে হয়তো, লিখেছে এবিসি রেডিও ইজ গুড, শারমিন আপনি ইজ বেটার অ্যান্ড কুয়াশা ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর প্রিয়া মহাখালী থেকে লিখেছে হাই স্পিডি, আই লাভ ইউ আপনি বিকজ ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট আজ ইন দ্য হোল ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ। একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। জাহির হোসেন লিখেছে, জাহির হোসেন মিলান লিখেছে চিরগম থেকে, আপু শুরু করছো না কেন, কুয়াশা ছাড়া আমি বাঁচবো না, আমি কুয়াশার প্রেমে দিওয়ানা, আর একটু অপেক্ষা করো, একটু পরে শুরু হয়ে যাচ্ছে। রোজা লিখেছে হাই আপনি, হাউ আর ইউ? ইমন লিখেছে অলঙ্কার বাস স্ট্যান্ড চিটগাং থেকে, শামিন আপু আমি ঢাকায় ফিরছি চাচির কুয়াশা। আর এটা লিখেছে সব অনুষ্ঠান শুনে আমি আলী হাসান মিলাদ, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে হাতিয়া নিঝুম দ্বীপ, আমি তোমার নতুন বন্ধু, অনেক ধন্যবাদ, স্বাগত তোমাকে। কাউখালি থেকে লিখেছে মং থুই মার্মা, হাই শারমিন আপু, সামনে আসছে দুর্গা পূজা, ঈদুল আজহা এবং বৌদ্ধ পূর্ণিমা, প্রবরণা পূর্ণিমা, হ্যাঁ সবাইকে বলবো যে একটা উৎসবের মুডে থাকতে হবে, একটা ফেস্টিভ মুডে থাকতে হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যে যে ধর্মে আছেন আছে কি না বা আছো কি না আমি জানি না, যে যে ধর্মেই থাকো না কেন সব ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠানটা হয় সেটা কিন্তু উৎসবে, তো সেটাতে ভুলে যেতে হবে। আমরা কে কি কোন ধর্মে আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি সেটাই সবচেয়ে বড় কথা। অনেক ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। আর লিখেছে রাকিব রামপুরে থেকে, শ্যামিন আপু আগামী সোমবার কি কুয়াশা হবে? হ্যাঁ হবে, ঈদের রাতে তোমরা কুয়াশা শুনবে এবং এবার একটু স্পেশাল এপিসোড হচ্ছে কুয়াশায়, সুতরাং কানকে কোথায় যে কি কুয়াশা হচ্ছে সেটা তোমরা শুনে বুঝতে পারবে। তোমাকে ও এদেশে সবাইকে জানাই অ্যাডভান্স হাম্বা মঙ্গল, এই কথাটা আমি একদম মানতে পারি না। হাম্বা মঙ্গলের তো ঈদ একটা উৎসব, সেটাই আমরা মনে করি, কোন ঈদ কিসের জন্য সেটা আমরা না চিন্তা করি বরং। তো ঠিক আছে, সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী শুনবার, কিন্তু তার আগে শুরু করবার আগে জানিয়ে দিতে চাই নতুন কিছু এলে কি আমরা পুরনো জিনিসগুলো ফেলে দিতে পারি, আর সেটা যদি হয় বন্ধুদের বেলায় তাহলে কিন্তু সেটা একেবারে অসম্ভব, একদম শুভ। বন্ধু নতুন হোক বা পুরনো হোক সব বন্ধু কিন্তু চাই চাই, ঠিক একইভাবে এয়ারটেলেও এখন সবাই কথা বলতে পারবে মাত্র এক পয়সা প্রতি সেকেন্ড 24 ঘন্টা যে কোনো অপারেটরে, মানে এখন আড্ডার জন্য নন স্টপ। আরো ডিটেল জানতে ভিজিট করতে হবে http://www.bd.airtel.com এই ঠিকানায়। তো ঠিক আছে, যাই হোক আসল কথা হচ্ছে www.bd.airtel.com এই ঠিকানায়, এখানে সব লেখা চলে এসেছে, তাই আমি বলে দিলাম তো না বললো চলতো। তো আজকে আমরা কুয়াশার কাহিনী শুরু করছি, আজকের কাহিনীর নাম প্রতিবারের মতন এখন বলবো না, একদিন শেষে বলবো, কিন্তু এই কাহিনী যিনি লিখেছেন তার নাম হচ্ছে মশিউর রহমান শান্ত, মূল লেখাটিও তার নাট্যরূপ দিয়েছেন তিনি। তো ঠিক আছে, আমরা শুনবো এখন কাহিনী প্রথম পর্ব, তারপরে আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, তারপরে আরো কথা হচ্ছে। আর সঙ্গেই থাকুন আমার, আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে চোখ মানে, আর যে সামিন আছে আপনার সঙ্গে কুয়াশায় আপনি শুনছেন রেডি আছেন। মাঝে মাঝে জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যেসব ঘটনার সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। রহস্যময় পৃথিবীর অনেক ঘটনাই ব্যাখ্যার অতীত থেকে যায়, তবে এইসব ব্যাখ্যার অতীত গল্পগুলোই জীবনে অনেক বড় একটি দাগ কেটে যায়, যে দাগের চিহ্ন বয়ে বেড়াতে হয় আজীবন। ঘটনাগুলো অনেকটা ব্যাখ্যার মতো, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার মাঝে মাঝে মনে হয় ঠিক ব্যাখ্যা না অতি প্রাকৃতিক এই ঘটনাগুলো অনেকটা ছায়া নয়, কালো কোনো ছায়া যা দেখা যায় ঠিকই কিন্তু চাইলেও স্পর্শ করা যায় না। আর এরকমই এক গল্পের মাঝে আজ আমরা যাত্রা করি। আপনি প্রস্তুত তো আমাদের এই অতি প্রাকৃত গল্পের যাত্রায় আমাদের সঙ্গে হতে? চলুন তাহলে ঘুরে আসি রহস্যময় সেই ভূমি থেকে, যেখানে রাতের আধার মানে ঘোলাতে এক জগৎ, যে জগতে শুরু আছে কিন্তু শেষ নেই, অনুভূতি আছে কিন্তু স্পর্শ নেই, কিংবা বাস্তবতার মাঝেই লুকিয়ে আছে অবাস্তব অদৃশ্য কিছু। অফিসের মিষ্টি নিয়ে এসেছে সরকার, তার প্রথম সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, এতে সে অনেক বেশি খুশি। মেয়ে বাবুর ইচ্ছে তার আগে থেকেই ছিল, মেয়ে পৃথিবীতে আসার আগে থেকেই মেয়েকে নিয়ে নানা রকম পরিকল্পনা করে রেখেছে সে এবং তার স্ত্রী সুহানা। মেয়ের জন্মের আগে থেকেই অনেক অনেক স্বপ্ন বুনে রেখেছে তার, মেয়ে হবার অনেক খুশি নিয়ে আজ অফিসে এসেছে সফল। অফিসে ঢুকে সবার আগে বসের রুমে ছুটল সফল।
কেমন আছো সফল?
ভালো স্যার। স্যার আমার মেয়ে হয়েছে, তাই আজ অফিসে সবাইকে মিষ্টি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম মিষ্টিটা আপনাকেই খাওয়াতে চাই।
বাহ, এটা দেখছি খুব খুশির খবর। তা নাম কি রেখেছো মেয়ের?
এখনো কোনো নাম রাখিনি স্যার, মেয়ের মায়ের ইচ্ছে অনুভূতি রাখা, দেখি কি নাম রাখা যায়।
সুন্দর নাম, খুবই ভালো লাগবে শুনে। মেয়ে দেখতে কার মতো হয়েছে, তোমার মতো নাকি তার মায়ের মতো?
স্যার আমার এখনো মেয়ের মুখ দেখার সৌভাগ্য হয়নি, তাই প্রথমেই আপনার এখানে চলে আসলাম। মেয়ে এবং মেয়ের মা দুজনেই এখন পঞ্চগড়ে। আমি চাচ্ছিলাম দুই দিনের ছুটি নিয়ে মেয়ের চেহারাটা দেখে আসবে।
তা তো অবশ্যই, তুমি একদম নিশ্চিন্তে একটি চিঠি দিয়ে চলে যাও, ছুটি মঞ্জুরের ব্যাপারটা আমি দেখছি।
থ্যাংক ইউ স্যার, অনেক কৃতজ্ঞতা রইল।
আরে এতে কৃতজ্ঞ হবার কিছু নেই, মেয়ে দেখে আসো, পারলে একটি ছবি তুলে নিয়ে এসো।
অবশ্যই স্যার, ছবি তুলে অবশ্যই আপনাকে দেখাবো।
ইয়াং মেয়ে, তোমার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
থ্যাংক ইউ স্যার।
সাক্ষাৎ বসে রুম থেকে বের হয়ে একে একে সবাইকে মিষ্টি কিনে দিল। তার খুশির যেন কোনো শেষ নেই। এই দিনটির জন্য কতদিন সে অপেক্ষা করেছে? সুহানা 10টি মাস কতই না কষ্ট দিল। তবে প্রথম দিকে সুহানা ঢাকাতেই ছিল, সাক্ষাৎ অফিসের কারণে ঠিক মতো যত্ন নিতে পারে না দেখে পরে সুহানাকে সুহানের মায়ের বাসায় পাঠাতে হবে। সুহানের মায়ের বাসা পঞ্চগড়ের এক গন্ডপাড়ে। সাক্ষাৎ মিষ্টি দিতে দিতে পেছন থেকে কংগ্রেচুলেশন জানালো তার সহকর্মী সুদীপ। সুদীপ শুধু সাক্ষাতের সহকর্মী নয়, বেশ ভালো একজন বন্ধুও বটে।
বাবা হয়েই গেলি।
হ্যাঁ দোস্ত, অপেক্ষার পালা শেষ।
তবে কিন্তু শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, পার্টিটা কিন্তু হতেই হবে, বুঝছিস?
হবে হবে, সব কিছুই হবে। আগে মেয়েকে দেখে আসি।
এটি কি পেয়েছিস?
হ্যাঁ।
তাহলে তো ভালোই হলো।
হ্যাঁ দোস্ত, দোয়া করিস।
দোয়া তো সবসময় করি। এখন একটু মন্দির করে মেয়েকে যা দেখে আয়।
ভাবছি আজই রওনা দেবো।
আসুন, ভাবিকে কিন্তু আমার অভিনন্দন জানাবি।
ঢাকায় নিয়ে আসি, তারপর তুই নিজেই জানিয়ে দিস।
তাই হবে বন্ধু।
ওকে দোস্ত।
সাক্ষাৎ ছোটখাটো একটা চাকরি করে, ছোটখাটো হলেও চাকরি তো অনেক দিন। বরফের ছোট্ট একটা ফ্ল্যাটে সেই সুহানাকে নিয়ে সে থাকে। আজকে অফিস থেকে ছুটি মঞ্জুর হয়ে যাবার পর দুপুরের মধ্যে সে নিজের ফ্ল্যাটে এসে ছোট একটি ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগ গুছাতে গুছাতে ধাক্কার মতো ছিল, তার চোখে কষ্ট পড়ল। কেউ একজন যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। জিম হতে একদমই বিশ্বাস নেই তার। তারপরও তার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লেগে থাকে। তারপর সে তার ফ্ল্যাটটা ভালো মতো চেক করে তালা লাগিয়ে বের হয়ে পড়ল। অনেক দূরে লম্বা একটা জার্নি শেষ করে পৌঁছতে হবে। সাক্ষাতের শ্বশুর বাড়িটা মূলত যে জায়গায়, সেই জায়গাকে অজপাড়াগা বললেও কম বলা হবে। জংলা ধরনের ওই গ্রামটি নিয়ে বিরক্তিরও শেষ নেই সাক্ষাতের। সাক্ষাত উপর থেকে ব্যাগ নিয়ে নিচে নামতেই দারোয়ানকে বলল,
রমন ভাই একটু গ্রামে যাচ্ছি, ফ্ল্যাটটা তালা দেয়া, তবুও একটু দেখে শুনে রেখেন।
জি স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন।
আপনি আছেন বলেই তো নিশ্চিন্তে থাকা যায়।
স্যার, আপনার বাড়িওয়ালা খুঁজছিলেন?
আমাকে খুঁজছিলেন? আমি তো ভাড়া ক্লিয়ার করেই রেখেছি, জরুরি কোনো প্রয়োজন নাকি?
তা তো জানি না স্যার। আমারে কইলেন আপনার ফ্ল্যাট থেকে নাকি আজিব শব্দ আসে, কইলেন আপনার যাতে দেখা করতে বলি।
আমার ফ্ল্যাট থেকে কিসের শব্দ হবে? আমি তো বাসাতেই থাকি না। যাই হোক, আমি তো এখন চলে যাচ্ছি, এসে তারপর দেখা করব। আপনি ফ্ল্যাট দেখে রাখেন।
জি স্যার।
সাক্ষাৎ স্বর্ণকুমার, এখানে অনেক বেশি কথা বলা হয়ে গেছে, এত বেশি সময় নষ্ট করলে তো চলবে না। সময় তখন রাত 10:30। একসাথে নতুন জামা কাপড়ের ব্যাগ, অন্য হাতে মিষ্টি আর দই নিয়ে ভালোই বিপাকে পড়ছে সাক্ষাৎ। বাস থেকে নেমে লম্বা পথ হেঁটে চলেছে সে। ঢাকা শহর হলে তেমন কোনো সমস্যাই হতো না, আর কিছু পাওয়া যাক কিংবা না যাক, অন্তত একটা রিক্সা তো পাওয়া যেত। আর এখানে সেই ব্যবস্থা তো পর্যন্ত নেই। একা একা এত দূর হেঁটে যাওয়া সে বিশাল কষ্টের ব্যাপার। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু দোকান খোলা থাকে, কিন্তু রাত 8টা মানে গভীর রাত, রাস্তায় একদম হাঁটলে একা একা অনেক দূর হেঁটে যাবার পর হঠাৎ করে শফরতের মনে হলো কেউ একজন তার পেছনে পেছনে হাঁটছে। যে পরিমাণ অন্ধকার খুব একটা কাছে না আসতে বোঝার উপায় নেই আসলে কেউ পেছন পেছন আসছে কি না, আর আসলে তার পেছনে কেন আসবে, চোর ডাকাতটা তো নাকি ভূতপ্রেত কিছু। ছি ছি, আধুনিক যুগে এসে এগুলো কি ভাবছে সফরত। জিনিসপত্র নিয়ে আরো একটু হেঁটে সামনে যাবার পরেই পেছনের লোকটাকে দেখতে পেল সফরত। সাদা লুঙ্গি পরা বেটে করে ছিল লোকটি সামনে এসে বলল,
তুমি জামাই না, এত রাতে আইসো, ঢাকার তো নাইলা নাকি?
চাচা ঢাকা থেকেই আসলাম।
হাতে দেখি অনেক জিনিস, দেও আমারও দেও, আমি ধরি তোমার শ্বশুর বাড়ির লোকই আমার বাড়ি, আমি ওইদিকেই যাব, এত কষ্ট করে সব ধরছো।
না না চাচা, আপনাকে কষ্ট করতে হবে না, আমিই পারব।
আরে দূর, কষ্ট কিসের মিয়া, দেও তো। ওই হাতে কি খাউন নাকি বাবা?
হ্যাঁ চাচা, আমার মেয়ে হয়েছে তো তাই ভাবলাম অল্প কিছু মিষ্টি নিয়ে নিই।
যাও ভালো, ওই না খুশি হইলাম, কিন্তু বাবা রাইট কইরা এই রাস্তা দিয়ে তো খাউন লোয়া যায় না।
কেন চাচা, এই রাস্তার আবার কি হলো?
রাস্তার তো কিছু না বাবা, রাস্তায় কত কিছুই তো পাহে, জীবনে কম কিছু তো দেখলাম না, কখন কার নজর কিসে পড়ে তা কি আর কম যায়।
কি ব্যাপার খুলে বলুন তো চাচা।
কি আর করবো বাবা, কত কিছুই তো দেখলাম, এই রাস্তা নিয়ে আর কম তো কিছু হইল না।
কি হলো তাই একটু খুলে বললেই তো হয় চাচা।
একদিনের ঘটনা কই হলো, ঘটনা বহুদিন আগে, ধরো 8-10 বছর আগে তৈরি। আমাকে গ্রামের হেলাল উদ্দিনের মাইয়া হঠাৎ করে গলায় ফাঁস দিল। ফাঁস দিল সন্ধ্যায়, আমরা কবর দেওয়ানের চিন্তা করলাম রাইতে। ফাঁসি মরা বুঝই তো, যত জলদি বিদায় দেওয়া যায় ততই ভালো। লাশ নিয়ে আমরা 10-12 জন যাইতে ফিরি রাখতে যাই। চিকন মাইয়া বাইকটা থাকতে ওজন আর ছিল না, কিন্তু মরণের পর লাশের ওজন বাইরে গেল অনেক। খাটিয়া তারা ধরছে তবু ঘাড় ব্যথা হইয়া গেল। কিন্তু ঘটনা ঘটল এই রাস্তায় আউনের পর, রাস্তা দিয়ে লাশ লইয়া আইতাছি, হঠাৎ করে দেখি খাটিয়ায় লাশ নাই। আমরা খাটিয়া নামাইলাম, সবার মনে করো ভয় ধরে একেবারে কাঁদুন অবস্থা। পিছনের দিকে তাকাইলাম, দেখি আমার থেকে 20-25 হাত দূরে কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশ পুড়ে দিচ্ছে। আমাকে লগে যে জুয়ান ফলারা খেয়েছিল তারা জলদি করে লাশ আমার কাঁপিয়ে নিয়ে গেল। এখন বসতো বাবা মাত্রার কাহিনী কি।
চাচা আপনি যে গল্পটা বললেন তা যদি কেবল গল্প হয় তাহলে আমার মেনে নিতে কোনো সমস্যাই নেই, কিন্তু আপনি যেহেতু বলছেন এটা বাস্তব তাই আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি।
বাবা আমার নিজের জীবনের ঘটনা, আমি হুদাই মিথ্যা বুকে
ব্যাখ্যার অতীত কোনো কিছুই নেই চাচা, আপনার দেখা ঘটনার ব্যাখ্যা অবশ্যই আছে।
তোমরা শিক্ষিত মানুষ, তোমরাই ব্যাখ্যা ব্যাখ্যা বুঝলাম, আমি দাম একটি দায় করি।
আপনি মিথ্যে বলছেন সেটা কিন্তু আমি বলছি না চাচা, কিন্তু আপনার দেখায় সামান্য ভুল ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। মৃত মানুষ নিজে নিজে চলতে পারে না, সেটা ফাঁসির মরা হোক কিংবা অন্য কোনো মরা হোক।
বাবা তুই একলা দেখি নাই, আমার সাথে আরো 10-12 জন আসিল, বলে নিলাম আমি ভুল দেখছি, কিন্তু তারা কেন ভুল দেখলো?
হেলুসিনেশন চাচা, এটাকেই বলে হেলুসিনেশন। আপনারা লাশ নিয়ে আসছিলেন, তা আবার ফাঁসিতে আত্মহত্যা করা লাশ, যারা আনছিলেন সবার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। ফাঁসির লাশ নিয়ে এমনিতেই আমাদের অনেক কুসংস্কার আছে, সবার সাবকনশিয়াস মাইন্ডে ব্যাপারটা খেয়াল ছিল, তাই একজন ভয় পাওয়ার পর সবাই মনে করলো আসলেই বুঝি লাশ খাটিয়াতে না, কিন্তু বাস্তবে আমার মনে হয় না এগুলো ঘটেছে, এটা আপনার ভয়ার্থ মস্তিষ্কের নিছক কল্পনা।
বাবা এত কল্পনা জল্পনা তো বুঝি না, যা দেখছি তা তোমার করলাম, আর নিজের চোখে দেখা জিনিস অবিশ্বাস কেমনে করি। লঙ্কা ওই যে তোমার শ্বশুর বাড়ি দেখা যায়, তোমার পায়া ভালোই হয়েছে, একলা একলা আইতে আমারও ডর লাগতো,
কি যে বলেন চাচা, যাই হোক আপনার অনেক কষ্ট হলো, এতগুলো রাস্তা আমার জিনিসগুলো ধরলো, অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক আছে বাবা, যাও তাহলে, গুড নাইট,
আল্লাহ হাফেজ চাচা।
শ্বশুর বাড়িতে ঢুকেই মেজাজ খারাপ হয়ে গেছে সকালে। মেজাজ খারাপ হবেই বা না কেন, তাকে দেখে তার শাশুড়ি নাসিমা বেগম আর ছোটশালী আদরি যেভাবে ছুটোছুটি করছে তা বাড়াবাড়ি বললেও কম হয়ে যাবে। অতি দ্রুত রান্না বসানো হতে চলল। রাতের বেলা পোলাও কোরমা খেতে কখনোই ভালো লাগে না সকালে, কিন্তু এই রাতের বেলায় বাসার মুরগি খেতে পোলাও কোরমা রান্না নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন তারা। কিন্তু এগুলো তো শাশুড়ির মেজাজ খারাপ, প্রতিবারই এমন দৃশ্য দেখে সে অভ্যস্ত। তার মেজাজ খারাপ শাশুড়ি নাসিমা বেগমের কথা শুনে।
দাদা তুমি, আচ্ছা এত রাতে আসবে, তা ফোন করে আসবে না, আমি তো তোর কল্পনাই করিনি। যাক এসে যেহেতু করেছ, এখন হাত মুখ ধুয়ে খেয়ে নাও।
ধুচ্ছি মা, আমার মেয়ে কেমন আছে? মেয়েকে দেখে তারপরে ধুবো নাকি ধুয়ে এসে মেয়েকে দেখবো বুঝতে পারছি না।
দেখা দেখি করে বাবা, এখন তুমি আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ওই আদি তোর দুলাভের গামছা দে।
কি খবর, কেমন আছো আদি?
ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?
এই তো বেশ ভালো আছি। প্রথম সন্তান দুনিয়াতে আসলে ভালো না থেকে পারা যায়? আর আমার মেয়েটা কেমন আছে আদি?
পুরো আপনার মতো হয়েছে ভাইয়া।
তাই?
হ্যাঁ ভাইয়া, অবিকল আপনার মতো নাক।
তুমি এত কিছু থাকতে নাকেই মিল খুঁজে পেলে?
সত্যি ভাইয়া, আপনি দেখলেই বুঝতে পারবেন।
দাঁড়াও খাবার খেয়ে আসছি দেখার জন্য। আমার কলিজার টুকাকে দেখার জন্য সে কখন থেকে মন ছুটে আসে। তোমার আপু কেমন আছে?
আপু খুব ভালো আছে।
মা আর মেয়েকে জানিয়ে দাও আমি আসছি।
আপু জানে ভাইয়া।
বাহ,
সকাল খেতে বসেছে। এমনিতে সে কম খেতে পছন্দ করে, কিন্তু এই বাড়িতে এই ব্যাপারটা কখনোই বোঝাতে পারে না সে। তার পেটে খাবার তুলে দিচ্ছে আগে, যতটুকু দেওয়া দরকার তার থেকেও অনেক বেশি বেশি পরিমাণে দিচ্ছে। সকাল আজের দিকে তাকিয়ে একটু কম করে দিতে পারে। আজ একটা মুচকি হাসি দিল এবং আরো একটি মাংস করে দিল। আর ঠিক এমন সময় প্রবেশ করলো তোমার মা নাসিমা বেগম।
ঠিক মতো খাচ্ছ তো বাবা? হঠাৎ তুমি আসবা সোহানো তো কিছুই জানায়নি, জানালে ভালো আয়োজন করতে পারতাম।
আমি বেশ আরাম করে খাচ্ছি মা, আপনি একদমই আমাকে নিয়ে চিন্তা করবেন না। সোহানা কি ঘুমিয়ে গেছে? ওকে বলুন আমি খাওয়া শেষ হলেই আসছি।
ঘুমায়নি, কিন্তু আজকে তো বাবা তুমি ওই ঘরে যেতে পারবে না।
কি বলেন মা, আমি যেতে পারবো না কেন?
কিছু নেই ব্যাপার, জানো তো বাবা বাইরে থেকে আসছো, আজ না দেখা করে কাল দেখা করো, আঁকুর ঘর বাবা, বুঝোই তো একটু সাবধান থাকতে হবে। তুই কি তোর একটা ব্যাপার আছে না?
আমি এত দূর থেকে আপনার মেয়েকে দেখতে আসলাম আর আপনি আমাকে এগুলো কি বলছো?
যা বলছি ভালোর জন্যই বলছি বাবা, এই সময় একটু নিয়ম মেনে চলতে হয়। আর তোমাকে তো দেখতে মা না করছি না, কাল সকালে উঠেই তো দেখতে পাবে।
আচ্ছা আপনি একজন স্কুল শিক্ষিকা হয়ে যদি এরকম কুসংস্কার বিশ্বাস করেন তাহলে আর মানুষেরা কি করবে?
কুসংস্কার না বাবা, কিছু সময় কিছু নিয়ম মেনে চলা ভালো। আর রাত করে চলাফেরার সময় কত কিছুই তো ঘোরাঘুরি করে, আঁকুর ঘরের বাচ্চার যদি এরকম বাইরের বাতাস লাগলে সমস্যা বাবা।
ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, আমি কালই আমার মেয়ের মুখ দেখবো।
বাবা তুমি বরং খেয়ে দিয়ে শুয়ে পড়ো।
ঠিক আছে মা।
রাতে কেমন একটা ঘুমই আসলো না সাথে, সারা রাত এপাশ ওপাশ করে এক পর্যায়ে হঠাৎ করে উঠে বসলো। সোহানা দেবী গ্রামের বাড়িটা অজপাড়াটাতে হলেও একদম খোলামেলা আর বেশ একটু বড়ই বাড়ি। বাসায় অল্প কিছু গাছও আছে কিন্তু বাড়ির চারপাশেই প্রাচীর দেয়া, এমনকি বাসা থেকে বের হবার জন্য একটি বড় দরজাও আছে, তাই এই বাড়িতে চাইলেও বাইরের মানুষ সহজে ঢুকতে পারে না। সাঁকড়া চোখে বসা মাত্র ঘড়ির দিকে তাকাল, ঘড়িতে তখন রাত 3:30 বাজে। বাইরে টিউবওয়েলের শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ পানি তুলছে। এত রাতে তো কারো পানি তুলবার কথা না। তারপরও শব্দ শুনে
This track was downloaded from FusionBD.com.
সাঁকড়াতে কিছু কৌতূহল, সে ঘর থেকে বের হয়ে গেল। টিউবওয়েলের দিকে যেতে সাঁকড়ার দিকে মধ্য বয়স্ক এক মহিলা টিউবওয়েলের চাপ দিচ্ছে। এই মহিলা সাঁকড়াতে অপরিচিত, এই বাড়িতে এর আগে তাকে সে কখনোই দেখেনি।
জাতি, আপনাকে ঠিক চিনতে পারলাম না, এত রাতে পানি তুলছেন। আপনার পানি তুলতে কষ্ট হচ্ছে, দিন আমি টিউবওয়েল চেপে দিচ্ছি।
কথা করতে আমারটা আমি চাপ
চাষি, আপনার সুবিধার জন্য বললাম, সবাই ঘুমাচ্ছে, নয়তো আদিকে বলতাম পানি তুলে দিতে।
কাউরে বলতে বলবো না, আমারটা আমি একাই পানি।
দিন তো আমি তুলে দিচ্ছি। আপনি কি এই বাসাতেই থাকেন? না, মানে আমি আপনাকে আগে কখনো দেখিনি, তো তাই জিজ্ঞেস করলাম। মানে
পানির গামলা গেট পর্যন্ত দিয়ে আয়। সাক্ষাৎ কিছুটা অবাক হয়, বয়স্ক মহিলার কণ্ঠ যথেষ্ট পরিমাণ অস্বাভাবিক। সাক্ষাৎ যে বালতিতে পানি ভরলো সেটা নিয়ে গেট পর্যন্ত গেল, এবং গেট পর্যন্ত যাবার পরে লক্ষ্য করলো কোনো বয়স্ক মহিলাই নেই, শুধু একটা কালো বেড়াল দেয়ালের উপর থেকে মেয়াও করে লাফ দিয়ে বাইরে চলে। পুরো দৃশ্যটা এমন ভাবে ঘটলো সাক্ষাৎ পুরোপুরি বোকা হয়ে গেল। আমরা শুরুতে দেখেছি সাফরাজ নামে একজন লোক, সে ঢাকার অফিসে কাজ করে। সে প্রথমবারের মতন বাবা হয়েছে, তাদের তার একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। কিন্তু সে কন্যা সন্তানটি হয়েছে তার শ্বশুর বাড়িতে, যেটা কিনা এক অজায়গায় এবং বহু দূরের এক জায়গায়। তার কন্যা সন্তান সে দেখতে যাচ্ছে, যাবার আগে তার বাড়িতে তার ঘরে সে যখন রওনা দেবে ঠিক তার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। তার মনে হলো একটা ছায়া বা একজন মানুষকে তার পাশ দিয়ে সরে গেলেন, যেখানে কিনা তার ফ্যাক্টরি একেবারেই খালি, কারণ তার স্ত্রী নেই, বাড়িতে কেউ নেই। সেখান থেকে শুরুতে একটা খটকা। তারপর সে যখন বাইরে যাচ্ছিল তখন তার বাড়ির দারোয়ান বললো যে তার বাড়িওয়ালা তাকে দেখা করতে বলেছে, কারণ তার বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ এসে সে কারণে কথা বলতে চায়। তাড়াহুড়োর কারণে সে বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে পারল না, সে কথা নিয়ে গেল যে ফিরে এসে বাড়িওয়ালার সঙ্গে কথা বলবে। এবং শ্বশুর বাড়িতে অর্থাৎ সে অজয় কলেজে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গেল, এবং অনেকটা পথ তাকে হাঁটতে হলো। হাঁটতে হাঁটতে হঠাৎ এক আগুন তাকে আগমন, তার পেছনে সে শব্দ করলো কেউ একটা হেঁটে আসছে। দেখতে পেলেন যে মুরব্বী গোছের লোক, সেই গ্রামেরই বাসিন্দা। তাকে চিনতেও পারলেন যে সে এই গ্রামের জামাই, কিন্তু সাফের তাকে চিনতে পারল না। সেখানে আস্তে আস্তে অদ্ভুত ভয়ের একটি কাহিনী শুনে আসেন, যেটা আমরা শুনেছি যে ফাঁসির একটা মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তার লাশ নিয়ে যাবার সময় কি ঘটেছিল। আমি একটু ছোট করে বলে দিচ্ছি, এ কারণে যারা মিস করে গেছে তারা যাতে বুঝতে পারেন যে কি হচ্ছে। তো তারপরে আমরা দেখলাম সে যখন বাড়িতে পৌঁছল, তার শ্বশুর বাড়িতে, তার শাশুড়ি এবং তার শালী তারা সবাই তাকে খুব যত্ন রাখতে করছে, এবং তার শাশুড়ি অনেক কুসংস্কারে বিশ্বাস। সে রাতে আতর ঘরে অর্থাৎ তার স্ত্রী ছোটো বাচ্চাকে খুব সদ্য প্রসূত বাচ্চা নিয়ে যে ঘরে আছে সেখান থেকে যেতে দেবে না, ছুচ্ছ হাতের কিছু ব্যাপার থাকে আমাদের বাঙালি সমাজে, যেটা অনেকেই মেনে থাকেন শহরে থাকুক বা গ্রামে থাকুক। কিন্তু সফট সেটা একেবারেই মানতে চাইল না, কারণ তার শাশুড়ি একদম স্কুল শিক্ষিকা, শিক্ষিত মহিলা হয়ে এখনো সে সমস্ত কুসংস্কারে বিশ্বাস করে, তার মন মানতে চায় না, তার সেটা অভিমানে কোনো শাশুড়ির উপর। তো রাতে সে তখন ঘুমোতে পারে, গভীর রাতে তার ঘুম ভেঙে গেল চাপ কলের আওয়াজে, বাইরে থেকে কেঁচিয়ে বয়লের পানিতে পানি উঠেছে এরকম শব্দ করে। সে বাইরে গিয়ে দেখতে যে বুড়ির মতো মহিলা পানি উঠেছে, যাকে সে আগে কখনোই তার শ্বশুর বাড়িতে দেখেনি, এবং তাকে দেখে সে প্রশ্ন করে সে কোথেকে এসছে। তার কণ্ঠস্বর শুনে একটু অদ্ভুত লাগলো, এবং সেই মহিলা তাকে অদ্ভুত কণ্ঠস্বরে বলল যে তার বাড়ির গেট পর্যন্ত পানিটা তাকে দিয়ে আসছে। সেই মহিলা কোথেকে রাত্রেবেলা এলো এবং সাফাতের খুব অস্বস্তি লাগতে থাকলো মহিলাকে দেখার পর। আসলে মহিলাটা কি আমরা সব কিছুই জানতে পারবো কি জানতে পারবো না, যাই হোক সেটা জানবো আমরা এখন যে পর্ব আছে সেখানে গিয়ে দেখি কি হয়। আর আমার সঙ্গে যারা আছে প্লিজ সঙ্গে থাকবেন, লিখে পাঠানোর ঠিকানা আমাকে যে কোনো মোবাইল থেকে 221। আর যে সময় আছে আপনার সঙ্গে একটু আসা সঙ্গে থাকবেন। তারপর বহু প্রতীক্ষার পর মেয়ের মুখ দেখল সে। সকালে সবার একে ছুটে গেল সুহানাকে যে ঘরে রাখা হয়েছে সেখানে। সুহানাও তার স্বামীর হাসি খুশি মুক্তি দেখার জন্য অপেক্ষা করছিল। ঘরে ঢুকেই মেয়েকে কোলে নিয়ে বসে রইল সকাল। অদ্ভুত কোনো কারণে সকালে খুব বেশি আনন্দ লাগছে, এত বেশি আনন্দ যে চোখে পানি চলে আসছে। সুহানা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। সে প্রায় ভাবে এত সুখ কিভাবে তার কপালে মিশে গেল সৃষ্টিকর্তা। সে ছোটবেলা থেকে ঠিক যেমন স্বামী কল্পনা করছে সাক্ষাৎ ঠিক তেমন নিশ্চয় অভাব ছিল শুধু একটি সন্তানের, আর মেয়ে এসে যেন সে অভাবও দূর করে দিল। নিজের মেয়ের দিকে তাকালো সুহানা। ফুটফুটে দেব শিশুদের মতো দেখতে হয়েছে একদম। বাবার কোলে এমন ভাবে শুয়ে আছে দেখে মনে হচ্ছে যেন স্বর্গের পরিরা তাকে একটু আগে নামিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে। মেয়ে আর স্বামীকে দেখতে দেখতে সুহানা বলল,
শুধু কি মেয়েকেই দেখবে, এখানে তো আরো একজন আছে নাকি?
তুমিই তো সব, তুমি না থাকলে এত সুন্দর উপহার কিভাবে পেতাম বলো?
দেখি অবিকল তোমার মতো, তাই না?
গায়ের রং তোমার মতো হবে, আমাদের দুজনের কম্বিনেশন বুঝতে হবে তো। তবে আমি কিন্তু কিছু বিষয় নিয়ে রাগ করছি।
কেন, কি হলো আবার?
কি আর হবে, দেখলেই তো এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, আর আমাকে আমার মেয়ের মুখ দেখতে সারা রাত অপেক্ষা করি। এই আধুনিক সময়ে এসে এরকম উদ্ভট চিন্তা ভাবনা দেখলে তো রাগ লাগবেই।
অভিমানও জমে গেছে, আমি 10 মাস অপেক্ষা করলাম আর কেন একদিন অপেক্ষা করেই বিরক্ত? আরে বুঝো না কেন, এটা তো শহর না, গ্রামের মানুষকে হাজার বোঝালেও তারা কতটুকুই বা বোঝে। এত অন্ধকার ব্যাপার তাদের মাঝে আগেও ছিল, এখনো আছে।
আমার এত শত বুঝে লাভ নেই, তাড়াতাড়ি পুরোদমে সুস্থ হও। এই মেয়েকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব না, একটু সুস্থ হলেই আমি তোমাকে আর মেয়েকে নিয়ে যাব।
জানাম, কিন্তু আগে এটা তো বলেন আমাদের রাজকন্যার নাম কি রাখা হবে।
আমরা না কতগুলো নাম ঠিক করে রেখেছিলাম, ওখান থেকে একটা নাম ঠিক করে ফেললে কেমন হয়?
না, বই টই থেকে নাম ঠিক করবো না, আমি একটা নাম ঠিক করেছি, দেখো তো কেমন লাগে।
কি নাম?
অনুভূতি।
অনুভূতি? সেটা তো আগেই ঠিক করেছিল।
কেন পছন্দ হয়নি?
পছন্দ হবে না কেন, বেশ পছন্দ হয়েছে। তবে তুমি বলবে আর পছন্দ হবে না এমন কি কখনো হয়েছে?
বুঝতে হবে তো,
গতকাল রাতে একটা খটকা লেগেছে জানো।
কি খটকা লাগলো আবার?
আরে গতকাল রাতে ঘুমোতে যাবার পর কোনোভাবেই ঘুম আসছিল না, পায়চারি করছিল। হঠাৎই মনে হলো ঘরের মধ্যে পায়চারি না করে তোমাদের বারান্দায় শুই। রাত তখন কত, 3টা কি 3:30 বাজবে। এমন সময় আমি হাঁটছি, দেখি দূর থেকে একটা বয়স্ক মহিলা তোমাদের টিউবওয়েল চাপছে। প্রথমে মনে হলো তোমার মা। আমি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করার পরপরই খেয়াল করলাম তুমি তোমার মা না। আমি একটু সামনে গিয়ে ওনার সাথে কথা বলার সাথে সাথে উনি পানির বালতি নিয়ে মেন গেটের ওই দিকে যেতে পারেন এবং নিজের ফুলে ফুলে কিছু কিছু আসে। কিন্তু ঠিক এর মধ্যেই হঠাৎ করে তাকিয়ে দেখে মনে হয় কোথায় যে চলে গেলেন বুঝতেই পারলাম। আমার কেন জানি সন্দেহ হলো, আমি ওনাকে এদিক সেদিকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও আর দেখলামই না। মেইন গেটের সামনে গিয়ে দেখি কেউই নেই। মজার বিষয় মেইন গেট তালা লাগানো, খটকাটা এখানে। আমি এটা কাকে দেখলাম আর যাকেই দেখি না কেন মেইন গেটটা যদি তালা লাগানো থাকে তাহলে সে বের হলো কিভাবে?
কি জানি বাবা, তোমার কথা শুনে তো আমার এখন কেমন জানি ভয় লাগছে। দিলে তো আমার মধ্যে ভয় ঢুকিয়ে।
আরে ভয় ঢুকালাম কোথায়, আমি 2 2 4 হিসেবটা মেলাতে পারছি, তাই তো বললাম তোমাকে।
সব কিছুতে 2 2 4 মেলানোর দরকারটা কোথায়? তুমি নাস্তা করে নাও।
আরো একটু পরে করবো, তুমি কখন করবে?
আমি আরো পরে করবো, তোমার মেয়ে ভোর থেকে ঘুমোতে দেয়নি, খুব কান্নাকাটি করছিল, এখন তাই ঘুম পাচ্ছে।
ওকে অনুভূতির মা, আপনি তাহলে ঘুমান, আমি একটু পর আবার আসবো।
ঢাকা ফিরে যাবে কবে?
আগামীকাল যাবো। পরশু থেকে অফিস করতে হবে।
আচ্ছা শোনো, আজকে একটু পাঠিয়ে দাও না, দেখো ঘরের সামনেই আছে।
সকাল নাস্তা খেতে বসে কিছু গল্প শুনে খুব অবাক হল। গল্পগুলো বললেন সুহানার মা নাসিমা বেগম। এই মহিলা না বড়ই অদ্ভুত, একই সাথে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে বসবাস করে। তিনি নিজে একজন স্কুল শিক্ষিকা, তার কথা শুনে মাঝে মাঝে মনে হয় উনি বেশ আধুনিক। আবার মাঝে মাঝে মনে হয় অজপাড়া গায়ের সব অন্ধকার চিন্তা ভাবনা শুধু তার মাথাতেই আসে। নাস্তা খেতে বসে এরকমই কিছু উদ্ভট কথা বলে তার কথা শুনে একই সাথে বিরক্ত এবং রাগ বসে থাকে, কিন্তু সে তার রাগ বা বিরক্তির কোনোটাই কথা শুনে চুপচাপ নিজের মতো করে নাস্তা করে যান। তবুও দুই একটা কথা বাধ্য হয়েই বলল,
বাবা রাত করে আসছে সাথে কোনো খাবার নিয়ে এসো না, জানোই তো আমাদের এলাকার রাস্তাগুলো খারাপ।
রাস্তার আবার কি সমস্যা বাবা?
তুমি বুঝবা না বাবা।
আমি বুঝবো না কেন, আমাকে বুঝিয়ে বলুন তাহলেই তো হয়।
বাবা তুমি তো এখানকার না, তাই তোমাকে বুঝিয়ে বললেও বুঝবা না। আমাদের এলাকার যে রাস্তা দিয়ে তুমি আসো সেই রাস্তাটা খারাপ, রাত্রিতে খাবার নিয়ে আসলে লেঙ্গির নজর লাগে।
কিসের নজর লাগে?
লেঙ্গি।
লেঙ্গির মানে কি বলেন এগুলো?
লেঙ্গির নজর খুব খারাপ বাবা, এই কারণে এদিকে কোনো বাড়িতে নতুন বাচ্চা হলে সেই রাতে খাবার নিয়ে আসেন, খাবারের সাথে সাথে লেঙ্গিও চলে আসে।
মা আপনি জানেন আপনি এগুলো কি বলছেন? আপনার কথা শুনে যে কেউ হাসবে?
হাসবে না বাবা, যারা জানে তারা কখনোই হাসবে না। লেঙ্গি একবার নজর পড়ে গেলে ওই বাড়ির ছোট বাচ্চারা বাঁচে না বাবা, তুমি এখনো বুঝতে পারছো না। তবে সাবধান বাবা, আগামীতে রাতে মিষ্টি ঝাল যাই হোক না কেন কোনো খাবার নিয়ে এসো না। একবার যদি লেঙ্গি নজরে পড়ে যায় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবা।
আপনি যেহেতু বলছেন খাবার না হয় নাই নিয়ে আসলাম, তাই বলে খাবার না আনবার কারণ এরকম উদ্ভট, মানুষ জানলে কি ভাববে বলুন তো মা?
কিছুই ভাববে না বাবা, আসল ঘরওয়ালা বাড়িতে বাইরের খাবার রাত করে না নিয়ে আসাই ভালো।
সাক্ষাৎ জবাবে কিছুই বলল চুপচাপ খাওয়াতেই নিয়ে যেত। তারপর সাক্ষাৎ সোহানাদের গ্রামের এলাকাটা একটু ঘুরে দেখি, প্রতিবার আসার পর কিছু সময় সে একা একা হেঁটে গ্রাম দেখে। গ্রাম দেখতে খুব একটা ভালো লাগে তা কিন্তু, তবে সাক্ষাৎ একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখেছে, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে একা গাছপালা আকৃতি শহর ছড়ে কিছু মানুষ প্রায় সব কিছুই আছে, কিন্তু এত সব মিলের মধ্যেও কিছু জিনিস আছে যা প্রতিটি গ্রামকে আলাদা করে রেখেছে, আর তা হচ্ছে গ্রামের গন্ধ। প্রতিটি গ্রামের পথঘাটের আলাদা একটা গন্ধ আছে, আর এই গন্ধ এক একটি গ্রামে এক এক রকম। সাক্ষাৎ আর একটু হেঁটে সামনে গেল, একটু দূরেই নদী দেখা যাচ্ছে। সেখান থেকে কেউ একজন হাতে বস্তা জাতীয় কিছু নিয়ে এদিকে আসছে।
আজই
যাবো চাচা, প্রতিবার আসলে পরে আপনাদের এলাকাটা ঘুরে দেখতে ভালোই লাগে, তাই একটু হাঁটাহাঁটি করি।
যাক বালা, তবে আমাদের এলাকায় দেখার মতো কিছুই নাই বাবা, আগে আপনি অনেক কিছু আসেন।
দাদা আপনি সেদিন যে ফাঁসির গল্প বললেন, ওই মেয়েটার মতো অন্য কোনো ঘটনা কি আপনার চোখের সামনে ঘটেছিল? যদিও ওটা হ্যালুসিনেশন ছিল বলেই আমার ধারণা, তারপরেও জানতে চাচ্ছি। ধরুন আপনি হঠাৎ করেই কোনো বুড়িকে দেখলেন, তারপর এক প্যারায় সেই বুড়ি নাই হয়ে গেল কিংবা বিড়াল হয়ে গেল, এমন কোনো ঘটনা কি ঘটতে দেখেছেন?
বিড়াল হয়তো দেখি নাই, তবে দেখছিলাম এইরকম কিছু একটা। তবে আমার এলাকায় বহুত মানুষের ভিড় দেখলাম।
আপনি কি দেখেছিলেন তা মনে পড়ে চাচা? আমার খুব শুনতে ইচ্ছে করছে, জানি বিশ্বাস করতে পারবো না, তারপরেও শুনতে ইচ্ছে করছে।
আমি দেখছিলাম লাইফে গন্ধের দিকে আইনার সময়, আমার গ্রামে তো সবাই জলদি ঘুমায়, খালি আমাকে গ্রামে না সব গ্রামেই যায়। তো একদিন ওই লোকে আমি গঞ্জ থেকে আরেক সাহার বাড়িতে গেলাম। ভাবছিলাম ওই দিকটা গেলে রাইতে আর ফিরবো না, নয় কি কারণে জানি রাইতে না থাইকে ফিরতে ফিরতে তখন রায় বাড়ির সামনে আইসি তাহলেই বাড়িতে গা একটু দূরে এক বুড়ি দারুদিত আছে, খুবই তান্ত্রিক ব্যাপার, এত রাইতে বাড়ির মানুষ দাঁড়িয়ে দিব না। আমি বুঝলাম ঘটনা অন্য, তাই নিজের মতো করি না ভাইটা বাড়িতে ঢোকার কথা ভাবলাম, কিন্তু আর একটু সামনে যাওয়ানোর পর দেখলাম বুড়ি আমার দিকে তাকায় না। বুড়ি তাকাই না দেখা আমার শরীরের পশম তারাই গেল।
তারপর কি হলো, বুড়ি কি আপনার সাথে কথা বলেছিল?
না, বুড়ি কোনো কথা কই নাই। হঠাৎ মনে হইল আমার কেউ জোরে করে দৌড়া রাখছে, শরীর হাত পা সব পাথর হইয়া গেছে। একটু পরে যখন বাড়ি ফিরলাম তখন আমার পুরো শরীর ভর্তি কাঁপতে
থাকে।
এই ঘটনার পর আমার প্রথম যে পোলাটা হয়েছিল মারা যায়, তার শরীরও খামতির ডাক পাচ্ছিলাম। পোলার মা একটু কান্না কানি
খুবই দুঃখজনক।
তুমি সময় করে একদিন বাড়ি যাইবা, ঢাকা থেকে আইয়া তো একবারও বাড়িতে গেল না, আইলে অনেক গল্প কম, আইস এলাকা আইস বরং যাই।
ঠিক আছে দাদা, আসবো একটু। সালাম আলাইকুম।
সবটা কি বলবে সেটাই বুঝতে পারি, লেন্দি টেন্দি কি হাবি যাবি কথা, এই যুগে এসে এ ধরনের কথা কেউ বলে নাকি? সাপটা তার কোনো কথাই বাড়া, আবার শুধু বুড়িকে নিজ চোখে দেখার পর আর ওই রাস্তার ওই চাকার কাছ থেকে গল্প শোনবার পর পুরো বিষয়টা একদম উড়িয়েও দিতে পারছে না। আর এদিকে সুহানা তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে, একটু দূরে ঘরের মধ্যে ছোট্ট একটি চেয়ারে বসে আছে সাপটা। সাফার কাছে থাকায় চলে যাচ্ছে, তার দুই দিনের সফর শেষ, এখন থাকা যেতেই হবে। সোহানার যে মন খারাপ তার সোহানার চেহারা দেখে স্পষ্টই বুঝে যাচ্ছে। আর মেয়েকে ছেড়ে যেতে সাফাকেরও ভালো লাগছে না, কিন্তু কি আর করে, যেতে তো হবেই। আজ দিকে তাকিয়ে সাফার বলল,
আজি আমাকে এক গ্লাস পানি খাওয়া তো। আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার মামার কাছে, তাই ওভাবে কাউকে আপন করে পাইনি। এই মুহূর্তে কাছের বলতে তোমরাই, মা নাস্তা খাবার সময় যে কথাগুলো বললেন আমার কাছে কথাগুলো ভালো লাগে। আমি কুসংস্কার বিশ্বাস করি, কিন্তু ওনার কিছু কথা শুনে আমি একটু হলেও আতঙ্কিত হয়েছি। এরকম ভৌতিক পরিবেশে থাকলে কোনো কিছুই অসম্ভব। তাই আমি বলছিলাম আগামী সপ্তাহে আমি এসে তোমাদের নিয়ে গেলে কেমন হয়?
কিন্তু 40 দিন হবার আগে মা তো আমাদের যেতে দিতে চাইবে না, আগের ঘরের কিছু নিয়ম কানুন আছে তো, এগুলো তো মেনে চলতে হয়।
কি সব ভাবতে কথা বারবার আতুর ঘর বলছো, এগুলো খুবই স্বাভাবিক। এরকম উল্টা পাল্টা দেখলে দেখা যাবে তুমি দুই দিন পর দড়ি থেকে সাপ আর ছায়া দেখে ভূত মনে করো। ঢাকায় চলো, আর কোনো ভালো লাগে
তোমাকে ছাড়া থাকতে কি আমারও ভালো লাগছে, কিন্তু কিছু ব্যাপার তো তোমার বুঝতে হবে। আর আমার শরীরের এখন যে অবস্থা আমি তো লং জার্নিও করতে পারবো না।
তুমি তাহলে সুস্থ হও, তারপরেই নিয়ে যাও। আর দয়া করে মাকে বলবে কুসংস্কারের আধারের মধ্যে ডুবে না থাকবে, ওনার কথা শুনলে যে কেউই হাসাহাসি করবে।
বুঝলি তো, বয়স্ক মানুষ একটু আবল তাবল কথা তো বলতেই। তুমি তো কবে আসবে বলো তো?
আগামী সপ্তাহে আসবে।
আরো কিছুক্ষণ কথা বলে বের হয়ে গেল সাফা। ঢাকা থেকে পঞ্চগড়ের ওই গ্রামে যাওয়া যেমন কষ্টে, ওখান থেকে ঢাকা আসাও খুব একটা কম কষ্টে না। সাফার বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ঢাকায় নিজের বাসাটা ফিরে ক্লান্ত হয়ে লম্বা ঘুম দিল সাফার। কাল থেকে আবার অফিস শুরু করতে হবে। অফিসে আসার সাথে সাথেই প্রথমে সুদেবের সাথে কথা হলো। সুদেব হাসি মুখে চলে আসলো সাফাদের সাথে কথা বলবার জন্য। সাফরা তো সুদীপকে দেখে চির চেনা হাসিতে দিয়ে
তার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। আজ সাফাতকে অন্যদিনের চাইতে একটু বেশি ফ্রেশ লাগছে। সুদেব হাসি মুখে সাফাতের দিকে তাকিয়ে বলল,
কি ব্যাপার, ভালোই তো খুশি লাগছে, কেমন দেখলি মেয়েকে?
দাঁড়া, কেমন দেখেছি সেটা দেখাচ্ছি, মোবাইলের ছবি আছে। কিছু কিছু দিক থেকে, তবে মেজাজ খুব খারাপ জানিস।
কেন রে, মেজাজ খারাপ হলো কেন?
আরে গ্রামের মানুষ হাজারটা কুসংস্কার নিয়ে বাস করে, কি হাবি জাবি লেঙ্গি টেঙ্গি না কি যেন আছে, তার নজর পড়লে নাকি বাচ্চারা বাঁচে না। স্টুপিডের মতো কথাবার্তা শুনেই মেজাজ খারাপ হয়ে গেছে। সেটা তো আমারও কথা, কিন্তু ওদের এগুলো কে বুঝাবে বল?
খারাপ না, প্রেত সাধনা করার জন্য লিঙ্গির সাহায্য নেওয়া যেতেই পারে। তুই বসুন গল্প লিখে ফেল।
মজা নিস না প্লিজ।
না আমি সিরিয়াস, গল্পের নাম হবে লিঙ্গি কাণ্ড।
তুই ভালোই মজা পাচ্ছিস। যাই হোক, আমার মেয়ে কেমন হয়েছে সেটা বল।
অনেক সুন্দর তো।
থ্যাংক। দুই দিন পর অফিসে আসলাম, হাতের কাজগুলো আগে সেরে নিই, কি বলিস?
হ্যাঁ হ্যাঁ, আমারও কাজ বাকি, কাজ করতে হলে তোকে বিরক্ত করে লাভ নেই।
গভীর রাত, সোহানা ঘুমিয়ে আছে, সোহানার পাশে ঘুমিয়ে আছে তার বোন আত্মীয়, আর দুজনের মাঝখানে ঘুমিয়ে আছে সোহানার পরিজাত টুকরা অনুভূতি। যদিও এখনো আকিকা করা হয়নি, তবুও সোহানা এই নামেই মেয়েকে ডাকতে শুরু করেছে। প্রতিদিন এই ঘরে সোহানার সাথে শুধু আজই নয়, তার মা নাসিমা বেগমও থাকে, কিন্তু আজ কোনো একটি কারণে সে এই ঘরে ঘুমায়নি। হঠাৎ করে সোহানার ঘুম ভেঙে গেল। ঘরে মশা থাকার কারণে প্রতিদিনই মশারি টাঙানো হয়। মশারির কারণে আর ঘরে ডিম লাইট জ্বলে থাকার কারণে মশারির বাইরে সবকিছুই ঝাপসা মনে হয়। সোহানার ঘুম ভেঙে যাওয়ার পর সোহানার বেশ বড় একটা ধাক্কা খেল। সে আধো আলো আধো অন্ধকারে দেখল কি একজন মশারির বাইরে থেকে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। আধো আলো আধো অন্ধকারে বোঝা যাচ্ছে যে মানুষটি তাকিয়ে আছে সে একটি মহিলা, এবং সে একটি কালো রঙের শাড়ি পরে আছে। সোহানা হঠাৎ করে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। সোহানার চিৎকারে আজকে লাফ দিয়ে উঠে বসল। আজ সোহানার দিকে তাকিয়ে বলল,
আপু কি হয়েছে? কেউ একজন আমাকে আর অন্যদিকে দেখছিল। কি বলো আপু, এখানে কে আসবে? গেট তো লাগানো ছিল। আমি সত্যি দেখেছি, কেউ একজন মনোযোগ দিয়ে তাকিয়েছিল, কালো শাড়ি পরা। আমি আমি চিৎকারতে পারি সাথে সাথে ঘোরাতে ঘোরাতে গেট দিয়ে বের হয়ে গেল। আপু কেউ ছিল না, তুমি স্বপ্ন দেখেছ। স্বপ্ন দেখিনি আজি, কালো শাড়ি পরা মহিলা এদিকে চোখ দিয়ে রেখেছিল। তুমি ঘুমাও আপু, আমি কি মাকে ডাক দিব? না, মাকে ডাক দিতে হবে না, তুই অনুভূতিকে আমার কোলে দে, আমি সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকবো। সারা রাত বসে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে আপু। না, অসুস্থ হব না, তুই ওকে আমার কোলে দে।
বাকি রাতটা জেগে কাটালো সোহানা আর আজি। বোন ঘুমায়নি দেখে আজিও ঘুমায়নি, তবে ফজরের আজান দেবার পরপরই সোহানার ঘুম চলে আসে। আজান দেওয়া মানে সকল কালো ছায়া থেকে মুক্তি, তাই তখন নিশ্চিন্তেই ঘুমল। যে গল্প আমরা শুনছি সেটা গিয়ে আমার গা ছমছম করছে রীতিমতো। আমি একটু আগে শুনছিলাম, আমার মনে হচ্ছিল আমি মানে কিছু একটা খটখট শব্দ হচ্ছে, বুঝতে পারছিলাম না কোথেকে শুনছিলাম, যাই না। তো যাই হোক, আমরা যেখানে শেষ করলাম, যেখানে আমরা গল্পটা শেষ করলাম মানে এখনো শেষ হয়নি, আরো কিছু অংশ বাকি আছে। আমরা দেখলাম যে শাস্ত্রাত চলে এলো দুদিন পর, আসার মন খারাপ করেই সে ফিরে এলো, এবং আসার পরে কি দেখলো আছে যাই হোক, আসতে সময় কম, একটা মিথ্যা বিরতি নিতে হবে। ফিরে এসে আমি একটু গল্প বলে দিচ্ছি যারা মিস করে গেছেন তাদের জন্য, তারপরে আবার আমরা বাকি অংশে চলে যাবো। সঙ্গে এখানে লিখে পাঠানো ঠিক আছে, চোদ্দ জমা যেখানে মোবাইল।
হে বন্ধুরা, আমরা দেখছিলাম যে সুহানা তার নতুন নিউবর্ন বেবিকে নিয়ে অনুভূতিকে নিয়ে রাতে খুব ভয় পেয়েছে, ঘুমে নিয়েছে এবং তার বোনকে সে জাগিয়ে উঠেছে এবং সে দেখতে পেয়েছিল কালো শাড়ি পরা একটা মহিলা মশারির ফাঁক থেকে যে একজন মহিলা তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তো যাক, আমি আর কথা বলছিলাম, যারা মিস করে গেছেন পরে শুনে নেবেন। এখন এই পর্যায়ে আমরা করতে চাই, আমি সঙ্গেই থাকবে, লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে সুযোগ। সকাল সকাল কেমন ঘর থেকে বের হয় আপনাদের, তবে সকালে বাড়ির সামনে থেকে একটু হেঁটে আসতে বেশ ভালোই লাগে আর্জির কাছে। আর্জি একটু বাইরে থেকে হেঁটে এসেই দেখলো তার মা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আর্জির মনে খটকা লাগলো, নিশ্চয়ই সুহানা আপু রাতের ভয়ের কাহিনী মাকে বলেছে। মা এমনিতে এইসব বিষয় নিয়ে সবসময় চিন্তিত থাকে, মায়ের সামনে এসে নতুন করে জিজ্ঞেস করতে হলো। আর্জিকে দেখে নিজ থেকেই নাসিমা বেগম বললেন, গত রাতে কি দেখেছিস?
আমি তেমন কিছু দেখিনি আপু, হঠাৎ করেই চিৎকার করে উঠলো, ভাবলাম তোমাকে ডাক দেই, তারপর আপুই নিষেধ করলো। তাছাড়া আমার মনে হলো আরেকটা বিষয়।
কি বিষয়?
আমার মনে হয় আপু স্বপ্ন দেখেছে, কারণ আপু চিৎকার শোনা সবসাথে আমি উঠে বসছি, কিছু থাকলে তো আমার চোখেও পড়ত।
সোনাজি বললো একদিন মহিলাকে নাকি দেখেছে ল্যাংড়াতে ল্যাংড়াতে ঘর থেকে বের হতে। মেয়ে তো নজর পড়ে তো আবার।
আহা মা, ওটা স্বপ্ন ছাড়া কিছুই না, তুমি তো সিরিয়াসে যাচ্ছ কেন?
মেহেদির নজর পড়লে কি হয় জানিস? আমি তো খুব ভয় করছে।
ভয় করার তো কিছু নেই মা,
মেহেদির নজর খুব খারাপ, আমি তো বারবারই বলি, তুইও বুঝিস না কেন?
আরে ধুর, তুমি কোনো কারণ ছাড়াই ভয় পাচ্ছ, দেখবে যে কিছুই হবে না।
আমরা যেন তাই করে।
মা,
রাতে একটু কম ঘুমানোর চেষ্টা করিস, আমি ঘরে থাকলে তো চেষ্টা করি না ঘুমিয়ে কাটাতে।
আমি ঘুমিয়ে কাটা এই কথা তোমাকে কে বললো মা? তুমি এই কথা বলতে পারলে?
বিছানায় গেলে তোরে আর পাওয়া যায় না, মরার মতো ঘুমাস।
এই কথা তুমি কিভাবে বলছো মা? সারা রাত আমি জেগে থাকি, বরং তুমি থাকলে নাক ডেকে ঘুমাও, আর এখন আবার আমাকে উল্টা দোষ দিচ্ছ, তাই না?
আরে বাবা, আমি তো তোদের ভালোর জন্যই বলছি।
ভালোর জন্য তো আমাকে ঘুমানোর কথা বললে কেন? আমাকে ঘুমাতে দেখেছো কয়দিন? হ্যাঁ
আরে বাবা, হয়েছে তো, এখন যা না কিছু লাগবে কিনা দেখ।
আজকে কোনো জবাব না দিয়ে রাগ করে চলে গেল। তার মায়ের উপর তার অসম্ভব রাগ লাগছে, তার মা বরাবরই একটু এরকম। সুহানার বাবু হবার পর থেকে দিন রাত বাবুর পেছনে সময় দিচ্ছে আজকে, আর তার কিনা শুনতে হচ্ছে সে ঘুমিয়ে রাস্তা করেছে। মনের মধ্যে এক গাঁদা অভিমান নিয়ে আজকে সুহানার ঘরে গেল। সুহানা তার মেয়ে কোলে নিয়ে খেলছে, একটু পরপর হাতের সামনে রাখা খেলনাটা দিয়ে শব্দ করছে। ছোট্ট অনুভূতি, সেই শব্দে আনন্দ পাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। আজকে ঘরে ঢুকে চুপচাপ বসে রইল। সুহানা খেলার মাঝেই আজকের দিকে তাকিয়ে বলল,
মুখটা কেমন বাংলার পাশের মতো বানিয়ে রেখেছিস কেন?
বাংলার পাশের মতো মুখ হলে আমি কি করবো?
মা বোকাছে নিশ্চয়ই, সেটা ছাড়া উনি আর কি বা করেন?
বুঝলাম।
এই যে বাবু দেখো, তোমার ছোট আন্টি কেমন রাগ করেছে, কি আমার পাখিটা।
আপু একটা ব্যাপার বুঝলাম না, বাঙালিদের সমস্যাটা কোথায়?
কেন বাঙালিরা আবার কি করলো? এই যে কি সব আজাইরা নিয়ম কানুন রেখেছে, বিদেশে বাচ্চা হলে কখনো দেখেছো এমন সব নিয়ম কানুন পালন করতে?
বিদেশ আর বাংলাদেশ এখনো তো ভালোই হতো।
অনেক ভালো হতো।
চিন্তা করিস না, বিদেশে তোমার ছেলের সাথেই তোকে বিয়ে দেয়া হবে।
আপু তুমি পারো।
লজ্জায় লাল হয়ে যাচ্ছিস কেন? পাত্রটা এখনো খোঁজাই হয়নি।
শাশ্বতের মন খুবই খারাপ। মন খারাপের কারণ সকাল থেকে কোনো কিছুই তার ভালো লাগছিল। অফিসে এসে গম্ভীর ভাবে বসে আছে। অফিসে খুব বিরক্ত লাগছে, বার বারে সুহানা আর অনুভূতির কথা মনে করছে। কেন যে ওদের গ্রামে রেখে আসতে হলো? ধর ঢাকাতে থাকলে কত ভালোই না হতো, প্রতিদিন মেয়েকে কোলে নিয়ে বসে থাকা যেত। মেয়ের জন্য মনটা অসম্ভব খারাপ লাগছে। সাফল্য ঠিক এমন সময় অফিসের বস সাক্ষাৎকে ডেকে পাঠান। মন অনেক বেশি খায়, তারপরেও একটা নকল হাসি চেহারায় ফুটিয়ে তুলে বসের সামনে গেল সাক্ষাৎ।
শোনো সফরাজ, তোমাকে এই মুহূর্তে কেন এখানে দেখেছি জানো?
কেন স্যার?
আই হ্যাভ এ গুড নিউজ ইয়াং ম্যান, তুমি এক সপ্তাহের জন্য নেপালে যাও। আমি ওখানে ম্যানেজারের দায়িত্বটা তোমাকে দিতে যাচ্ছি। ওখানে আমাদের যে প্রজেক্টটা চলছে তা দেখে তুমি এক সপ্তাহের মধ্যে আমাকে একটা রিপোর্ট জমা দেবে।
ঠিক আছে স্যার।
তোমার মন এরকম বিষণ্ণ মনে হচ্ছে কেন? কোনো কারণে মন খারাপ নাকি?
মেয়েটার কথা খুব মনে পড়ছে স্যার।
দুদিন আগেও না দেখে আসলে? এত ঘন ঘন মনে করলে তো সমস্যা।
প্রথম সন্তান তো স্যার, তাই এরকম লাগছে। তাছাড়া
তাছাড়া কোনো কিছুই না। তুমি জানো যখন আমি প্রথম বাবা হই তখন আমি একটা কাজে করাচি ছিলাম, এগুলো কোনো ব্যাপারই না। তুমি দ্রুত নেপালে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নাও।
ঠিক আছে স্যার, আমি আজই সব গুছিয়ে নিচ্ছি। ধন্যবাদ স্যার।
সাক্ষাৎ অফিস থেকে মন খারাপ করে বাসায় ফিরে তার কোনো কিছুই ভালো লাগছে না। এনটিসি মেয়েকে দেখতে ইচ্ছে করছে, তার উপর যদি এক সপ্তাহের জন্য বাইরে যেতে হয় তাহলে তার কোনো কথাই নেই। অন্য কোনো সময় হলে দেশের বাইরে যাওয়াটা তার জন্য নিঃসন্দেহে আনন্দের হতো, কিন্তু এখন কোনোভাবেই তার দেশের বাইরে যেতে ইচ্ছে করছে না। সে বাসায় ঢুকেই সোহানাকে ফোন দিল।
হ্যালো
হ্যালো,
কেমন আছো সোহানা?
ভালো, তুমি কোথায়?
আমি আর কোথায়, অফিস থেকে বাসায় ফিরলাম। আমার মেয়ে কি করছে?
এই যে আজকে কোলে বসে ওয়াও ওয়াও করছে।
ও আচ্ছা শোনো, আমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হচ্ছে। তোমাদের জন্য এত বেশি মন খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না।
বাইরে মানে কোথায় যাচ্ছো?
নেপাল যাচ্ছি এক সপ্তাহের জন্য।
তাহলে তো খুবই ভালো হলো, মেয়ের জন্য নেপালি ড্রেস নিয়েছো।
তা তো নিয়ে আসবো, তোমরা সাবধানে থেকো। নেপাল থেকে এসেই আমি তোমাদের দেখতে চলে আসবো।
আমাদের ব্যাপারে চিন্তা করতে হবে না, তুমি সাবধানে থেকো।
তোমাদের নিয়ে যেতে পারলে ভালো হতো, একসাথে আনন্দ করতে পারতাম।
অনুভূতি বড় হলে তারপর আমরা আরো একবার যাবো, তখন আনন্দ করবো। তুমি নিজের খেয়াল ঠিক মতো রাখো,
মেয়েকে দেখে রেখো সোনা।
সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন।
আল্লাহ হাফেজ সোনা।
খাবার দাবার ঠিক মতো খেও, আল্লাহ হাফেজ।
ফোন রেখে সাক্ষাৎ কিছুক্ষণ এপাশ ওপাশ করে রাতে ঠিক মতো ঘুমও হতো না। নেপালের উদ্দেশ্যে অনেকটা মনমরা ভাবেই রওনা দিল সাক্ষাৎ। কালো শাড়ি পরা মহিলা বাচ্চা নিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখার পর তিন দিন বেশ চিন্তা ছিল মাঝে, কিন্তু তিন দিনের মাথায় চিন্তা অনেকটাই ফিকে হয়ে গেল। সোহানারও মনে হতে লাগলো আজির কথাই মনে হচ্ছে, সে হয়তো স্বপ্নই দেখেছিল সেদিন। দুপুরবেলা অনুপতিকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল সে। ঘর দুপুরে আগে কখনোই ঘুমাতে না, দিনের বেলা তার ঘুমই আসতো না, তবে ইদানিং বেশ ঘুম পায়। অনুভূতি রাতে উঠে কান্না করলে তারা ঠিক মতো ঘুম হয় না, তাই হয়তো দিনের বেলা ঘুম চলে আসে। সোহানা ঘুমিয়ে আছে, আস্তে আস্তে যখন ঘুমে বিভোর হয়ে গেল তখন স্পষ্ট দেখল এক মহিলা ল্যাংড়াতে ল্যাংড়াতে সোহানার কাছে এসে সোহানার কোল থেকে অনুভূতিকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগল।
ধ্বংস করে দিব।
আজ যে পাশের ঘরে ছিল সে দৌড়ে চলে এলো সোহানার সামনে। রান্নাঘর থেকে আসলো সোহানার মা নাসিমা বেগম। তারা এসে দেখলেন অনুভূতিকে বুকে জড়িয়ে ধরে সোহানা চিৎকার করে বলছে অনুভূতিকে নিয়ে গেল।
আপু তোমার কোনে তো তোমার অনুভূতি দেখো, ভালো করে দেখো, ওই বুড়ি ওই বুড়ি অনুভূতিকে আমার থেকে টেনে নিয়ে গেছে আদ্রি। আমার আমার খুব ভয় লাগছে মা, আমার খুব ভয় লাগছে মা। এই তো তোর অনুভূতি দেখ, এই যে তোর দিকেই তাকিয়ে আছে, আমার খুব ভয় লাগছে মা। কিচ্ছু হবে না মা, একদমই চিন্তা করিস না।
আপু তুমি মনে হয় স্বপ্ন দেখেছ।
না আমি স্বপ্ন দেখিনি আদ্রি, আমি একদমই স্বপ্ন দেখিনি। আপু তুমি তুমি পানি খাও, পানি খাও তো।
নাসিমা বেগম অনুভূতিকে কোলে নিলে আর আদ্রি বোনকে পানি খাওয়ালো। সোহানা ভয়ে একদমই অস্থির হয়ে পড়েছে, সে এখনো বিশ্বাস করতে পারছে না যে ঘটনাটা আসলে কি ঘটেছে। বাস্তব অবাস্তবের মাঝে দ্বিধায় পড়ে গেছে সে। সোহানা অনুভূতিকে তার মায়ের কোল থেকে নিজের কোলের মাঝে নিয়ে আরো বেশি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই ঘটনার পর কি হলো কিছুই বুঝতে পারলো না কেউ। বিকেলের পর থেকেই খাওয়া বন্ধ হয়ে গেল অনুভূতি।
মা অনুভূতি তো কিছুই খাচ্ছে না, সব মুখ থেকে ফেলে দিচ্ছে।
ভালো করে মুখে দে।
খাচ্ছে না মা, দেখো একদমই কিচ্ছু খাচ্ছে না।
আপু দাও তো আমি একটু ফিডার দিয়ে চেষ্টা করি।
রাত 3:30 এই ভুবনের মায়া কাটিয়ে চলে গেল শাফরান আর সোহানার আদরের প্রথম কন্যা অনুভূতি। অনুভূতির হঠাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সোহানার মাথা খারাপ হয়ে গেল, সে পাগলের মতো প্রলাপ করতে লাগলো আর এদিকে নাসিমা বেগম এবং আদিও কান্না করতে লাগলো।
মা মা ও নিঃশ্বাস নিচ্ছে না কেন মা, মা ও নিঃশ্বাস নিচ্ছে না মা।
কাঁদিস না মা, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছে মা,
আবার আমার মেয়ে দেখে মারা গেছে মা।
সবকিছু ঠিক হয়ে যাবে আপু।
একমাত্র সন্তান অনুভূতির মৃত্যুর কোনো কারণই বের করতে পারল না সোহানা কিংবা শাফরান। নেপালে থাকার কারণে নিজের মেয়েকে শেষবারের মতো দেখতেও পারল না শাফরান। ঢাকায় এসে সে সবার আগে বউকে নিয়ে ফিরে এলো ঢাকাতে। মাঝে মাঝে কিছু ব্যাপার কিংবা কিছু রহস্য আসলে রহস্য থেকে যায়, অনুভূতির মৃত্যুর কারণও রহস্যই থেকে গেল। আর অনুভূতির মৃত্যু তাদের জীবনের জন্য হয়ে গেল অভিশপ্ত এক স্মৃতি, যে স্মৃতি শাফরাত এবং সোহানা বয়ে বেড়াবে আ মৃত্যু পর্যন্ত। শেষ হয়ে গেল আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল কালো ছায়া। এটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত। নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর ছিলেন খালিদ। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলে দিচ্ছি আমি: মঞ্জু, সেতু, কুমকুম, শাড়ি, নীলাঞ্জনা, লাবণী, খালিদ, জনি এবং মুনির। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং
অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেকে অনেক কিছু প্রেডিক্ট করেছিলেন, সব লিখে পাঠিয়েছে, সেগুলো এখন পড়ব। আরো কিছুক্ষণ আছি আমি সঙ্গে, আরো যারা লিখতে চান আমাকে কিন্তু লিখে পাঠাতে পারেন, নাম্বারটা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে প্রতিমান এই নাম্বারে পাঠাবেন। শুরু করব এই মুহূর্তে যার এসএমএসসি আছে, তার এসএমএসসি ইসমাইল লিখেছে, ইসমাইল সর্দাকর কোচুয়া থেকে, হাই আপি, আর কিছু লিখিনি, ঠিক আছে। মুমুনিসা লিখেছে আজকের স্টোরিটা, স্টোরিটা মাঝখানের দিকে একটু কেমন যেন লাগছিল, বাট অ্যাট লাস্ট দ্য স্টোরি ওয়াজ নাইস, লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ মুমুনিসা। আর এটাকে লিখেছে জুয়েল সাগর, লিখেছে তুমি আপনার লেখাটা আমি একদম পড়তে পারছি না, আপনি আরেকবার গুছিয়ে লিখুন। রিমন রায় চিটাগং থেকে লিখেছে শুভ পঞ্চমী, তাও আচ্ছা স্টোরি অনেক নাইস, অনেক ধন্যবাদ। পঞ্চমী না আজকে ষষ্ঠী হয়ে গেছে, এতক্ষণে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গা পূজা শুরু হয়ে গেছে, আজ থেকে ষষ্ঠী, সবাই খুব আনন্দ করুন, উৎসবে থাকুন। সামনে আরো একটি উৎসব আসছে, সেটা হচ্ছে আমাদের ঈদ উল আজহা। তো ঠিক আছে, আমি এসএমএস পড়ে পরে না হয় ঈদ আর পুজো নিয়ে কথা হবে। জাকির লিখেছে কুমিল্লা থেকে, হাই আপু কেমন আছেন, চিনতে পারছেন গত দু মাস তিন দিন ধরে জয়েন করতে পারিনি, আবার চলে এলাম, অগ্রিম ঈদ মোবারক আপু, আজ এই কয় মাস আপনাকে খুব মিস করেছি, অনেক ধন্যবাদ জাকির, এবং ফিরে আসবার জন্য খুব খুশি হয়েছি। মিরপুর থেকে তুষার লিখেছে, উফ কি ভয় পেলাম, কষ্ট পেলাম আপু, তুমি কি বিশ্বাস করো এটা কুয়াশা হবে আপু, আগামী ঈদ মোবারক, আগামী গোছানো হয়নি, গুছিয়ে লেখা হয়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি আগামী ঈদের দিনই কুয়াশা হবে, স্পেশাল এপিসোড থাকছে, সুতরাং কান ফেলে থাকতে হবে, বুঝতে রেডিও তো সবসময় যে প্রমোটে কি আসে, কি স্পেশাল এপিসোড থাকছে সেটা। জুবাই লিখেছে যেটা অংশ থেকে, শামিন আপু এটা একটু বেশি ভৌতিক হয়ে গেল। আমি লিখেছি কেরানীগঞ্জ থেকে, শামিন আপু আমার সিস্টার স্নেহা অ্যান্ড সিংকে হাই বলে দাও, হাই। আর লিখেছে খাইরুল ও জসিম, আপনি ছড়া লিখেছেন এটা এখন না পড়ি। আমি লিখেছি কাপ্তাহী নতুন বাজার থেকে, শামিন আপু আজকে কুয়াশা বেশি ভয়ঙ্কর, আমি ভয়ে কাঁপছি, এখন ঘুমোতে যাবো কিভাবে। সামিহা মধুবাস থেকে, হাই শাহিন আপু, স্টোরিটা অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ সামিহা। সামিহা আই রিড দ্য ফার্স্ট, আছে আমি বাংলা করেছি যেভাবেই লিখেছি, আচ্ছা এটা কে লিখেছে, এটিটা আই রিড দ্য ফার্স্ট স্টোরি অন আ বুক অফ হুমায়ুন আহমেদ, বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড স্টোরিজ ওয়ার অসম, অ্যান্ড হোয়াট ইজ আ লেংড়ি। আচ্ছা লেংড়ি সম্পর্কে বলতে হয়, এটা হয়তো গ্রামীণ মানুষ বিশ্বাস করে, বা যেহেতু খোঁড়াতে খোঁড়াতে যে জাকির যেটা যে একটা ভৌতিক চরিত্র দেখেছিলাম, বা ভূত হতে পারে, অশরীরী যে একটা কিছু হতে পারে যে এসেছিল বাচ্চাটাকে নিয়ে যেতে, এবং গ্রামের মানুষ, সেই গ্রামের মানুষ বিশ্বাস করে যে বাড়িতে, যে বাড়িতে নতুন বাচ্চা হয় সে বাড়িতে যদি সে কেউ নতুন অনেক গভীর রাতে খাবার নিয়ে আসে, তাহলে লেংড়ি তাকে অনুসরণ করে সেই বাড়িতে প্রবেশ করে এবং সেই বাড়ি থেকে বাচ্চা নিয়ে যায়, বলতে আসলে মারা যায়, কীভাবে কী হয় সেটা তো বোঝা যায়। সে গ্রামে অনেক কুসংস্কার আছে, যেরকম অনেক অসুখ বিসুখের আগে নাম ছিল ওলা ওঠা, যেখানে কলেরাকে বলা হতো, একসময় বলতে পড়েছি, এরকম অনেক কিছু তারা বিশ্বাস করত, এবং অনেক অসুখ বিসুখকে অনেক সময় তারা কোনো খারাপ কিছু, ভৌতিক কিছু বা এই ধরনের কিছুতে বিশ্বাস করতো, ভূত হিং এগুলোতে খুব বিশ্বাস করতো, বা এখনো অনেকে করে গ্রামের লোকজন, হয়তো এগুলো আসলে এটা কোনো অস্তিত্বই নেই। এবং যেহেতু শোনা বলা হয়েছিল যে লেংড়ি অর্থাৎ পা ফুরিয়ে হাঁটে এক বয়স্ক মহিলা, মহিলা এসে বাচ্চা নিয়ে যায়, হয়তো শুনতে শুনতে এমন হতে পারে, আমি একটা সাইন্টিফিক দিকটা ইয়ে করে বলছি, আমার মনে হয় এটা হতে পারে, হয়তো সেটা ভেবেছিল, অথবা নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আসলেই এইরকম কেউ একটা আছে। লেংড়ি বলতে ওই মহিলাকেই বলা হয়েছে, গ্রামের মানুষ তাদের ভাষায় অর্থাৎ চলতি ভাষায় লেংড়ি নামেই তাকে ডাকত। সে যাই হোক, অনেক ধন্যবাদ এই ফিরালে একবার জন্য। কুয়াশাকে লিখেছে মিটন মাহমুদ পটুয়াখালী থেকে, আয়সা আমিন আপু তোমার কুয়াশা অনেক ভয় এবং ভালো লাগে, তাই আমি প্রতি সপ্তাহে ভয় পেতে বসে থাকি, আমার ভয় খুব ভালো লাগে, তোমাকে অনেক স্নিগ্ধা লিখেছে আপু আজ সত্যি খুব ভয় পেয়েছি, তুমি এইসব ভূতে বিলিভ করো, আমি করি, আমি খুব বিলিভ করি করি কি করি না দেখতে পারি, ভয় পেতে আমিও খুব ভালোবাসি, ছোটবেলা থেকেই আমার ভয়ের প্রতি, ভূতের গল্পের প্রতি, ভূতের প্রতি আমার খুব একটা আকর্ষণ রয়েছে, সেই কারণে কুয়াশা করা। জাকির লিখেছে দিনে গরম রাতে শীত, সামনে আসছে কুরবানির ঈদ। ভালো, রাজকন্যা রাজপ্রসাদ থেকে আপনি আজকের গল্পটা অসম ছিল, থ্যাংকস কুয়াশা টিম। নর্মি লিখেছে ঢাকা থেকে, শারমিন আপু আমার ফ্রেন্ড নিশাত আজকে কুয়াশা শুনছে, ওকে একটু বলে দাও আমি ওকে অনেক মিস করছি। নিশাত তোমাকে নর্মি অনেক মিস করছে, তুমিও শুনে দূরে থাকো। অনুভব লিখেছে চিটাগং থেকে, আজকে শ্রমিকের জোশ ছিল প্রতিবারের মতো, আর তুমিও দারুণ করে প্রতিটা স্টোরি উপস্থাপন করি না আয়োজন আছে, যাই হোক ধন্যবাদ উপস্থাপন করো। ভাগ্যিস আমি অনুভব অনুভূতি না বেঁচে গেছো। মোমেনা সুলতানে লিখেছে ফ্রম সন্দীপ, আপনি আজ আমার মনটা ভালো নেই, তারপরে কুয়াশা শুনছি, থ্যাংক ইউ, থ্যাংকস এবিসি টিম। ডিজে নজরুল লিখেছে তো কোথা থেকে, আমি জায়গাটার নাম পড়তে পারলাম না, সত্যি দুঃখিত। শ্যামিন আপু আমি আমার আমি আচ্ছা বুঝে লিখেছি না, ওনার আগের দিন পর্যন্ত কুয়াশা শুনতে চাই। আই লাভ ইউ শ্যামিন আপু, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। আপনাকে মরতে দেওয়া হবে না, আপনি বেঁচে থাকুন, আপনি আমি যতদিন কুয়াশা চলবে আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। আর এটাকে লিখেছে বিবি কিলগাঁও থেকে, তোমার ভয়েসটা খুব সুইট আপি অ্যান্ড ইউ আর মাই ফেভারিট, আগে থ্যাংক ইউ বিবি। আর এটাকে ভৌতিক রাকিব, কুয়াশার সাউন্ড এফেক্ট ইজ অসম, অনেক ধন্যবাদ ভৌতিক রাকিব। অনন্যা লিখেছে চট্টগ্রাম থেকে, হাই শামিন আপু, সুহানা অ্যান্ড শফরাত জুটি ইজ দ্য বেস্ট, তবে শেষটা খুব কষ্টকর আসলে। উজ্জ্বল দাস ধানমন্ডি থেকে, হাই আমার ভালোবাসার মিষ্টি শর্মিন আপু, পূজার শুভেচ্ছা জানাই তোমাকে, আজকের স্টোরিটা খুব ভয় ছিল, তোমাকেও পূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর রাহুল লিখেছে হাতিয়া নোয়াখালীতে, তারপর ভয় পাইনি বাট মজা পেয়েছি, ওয়াশিংটনকে থ্যাংক, অনেক মামা বাসা থেকে পেইনফুল স্টোরি শুন। শানু বড়ুয়া লিখেছে উখিয়া থেকে, নিস্তব্ধ রাত, আজকে নেই চাঁদ, তারাবিহীন আকাশ, নির্মল বাতাস, ঘুমিয়ে গেছে পাখি, একটু একটু আলো দিচ্ছে জোনাকি, এমন সময় দিদি আপনাকে বাড়িতে আসেনি, যাই হোক এটাই ছিল, হয়তো ভালো কিছু ছিল। সন্দীপ থেকে লিখেছে, সন্দীপ পৌরসভা থেকে লিখেছে, ফয়জুর রহমান লিমন, ওরে বাবা কি ভয়ঙ্কর স্টোরি, হ্যাঁ আসলেই ভীষণ ভয়ঙ্কর ছিল আজকের স্টোরি। একজন লিখেছে তার নাম হচ্ছে নওশেন, নওশেন চিটাগং থেকে, মশারির ঘটনাটা শোনার পর থেকে আমার ও মশারির দিকে পাকাতে ভয় লাগছে। সুমন লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আজকের কুয়াশা অনেক ভালো লেগেছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সুমন। শ্যামিন আপু আমি মহিন অ্যান্ড সাবি সাব্বির, আমরা দু বন্ধু চিটাগং থেকে শুনছি, আজকের কুয়াশা খুব ভয় এবং ভালো লাগবে। আপু আজকে কুয়াশার কাহিনী চমৎকার হয়েছে কিন্তু আমার মন ভালো নেই, তুমি যাবার সময় একটা ভালো করে গান বাজিয়ে দিয়ে যেও, মায়া চিং মারমা কাছে চমৎকার সব গানই আছে, মায়া চিং মারমা তুমি শুনতে পাবে যাবার পর, চমৎকার চমৎকার গান রয়েছে। ওমর ফারুক লিখেছে, শ্যামিন আপু আমার গার্লফ্রেন্ড কুয়াশা শুনছিল, তাকে হাই বলে দেয়। ওমর ফারুক আমি অনেককে হাই বলেছি, এবং নামটা বললে খুব ভালো, নাম না বললে তো হাই বলতে পারবো না। এরশাদ খন্দকার লিখেছেন চিটাগং থেকে, আমি ভয় পেতে ভালোবাসি তাই কুয়াশা মিস করি না, শ্যামিন আপু আজকে কুয়াশা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। হাউ আর ইউ শ্যামিন দিদি, আমি আপনার নিউ ফ্রেন্ড ডেইজি বড়ুয়া উখিয়া উখিয়া থেকে, ওকে ওয়েলকাম ডেইজি বড়ুয়া এবিসি রেডিওতে। মন সিং বাংলাদেশ নেভি থেকে লিখেছে, আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, আগে কোনোদিন শুনিনি, আজ প্রথম শুনছি, খুব ভালো লেগেছে, এখন থেকে প্রতিবার শুনবো, শুনবেন প্রতি সোমবার রাত 11টার খবরের পর। নাজিফা লিখেছে মতিঝিল থেকে, আজ আমি বাসায় একদম একা, খুব ভয় করছে। মানিক লিখেছে চিটাগং থেকে, আপু খুবই ভয় লাগছে, থ্যাংকস কুয়াশা টিম, থ্যাংকস শামিন আপু। মাইশা ফামিদা ফ্রম মিরপুর রোড ঢাকা থেকে, আপু গত দুটো এপিসোড মিস হয়ে গেছে, আমার 2nd November থেকে জেএসসি এক্সাম, খুব স্টাডির প্রেশার আমার জন্য, অবশ্যই অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো একটা ফলাফল করা যায়। মামুন লিখেছে আপু খুব ভালো লাগছে কিন্তু আমার আজ রাতে আর ঘুম, আমার রাতের ঘুম হারাম হয়ে গেল,
রুবেল লিখেছে আরামবাগ থেকে, আপু আমি একা একা সাততলা ছাদে বসে শুনছি, খুব ভালো লাগছে আর খুব ভয় পাচ্ছি, কুয়াশা ইজ ভেরি নাইস। কুয়াশা আমার এবিসি রেডিওর সবচেয়ে ফেভারিট প্রোগ্রাম। কুয়াশার ডে টু ডে ইনক্রিজিং পপুলারিটি কামনা করি আরো ভালো হোক নসীম চিত্রকর থেকে। অনেক ধন্যবাদ নসীম, আর একটা পাঠিয়ে ফোন করে আপনি, আজকে কুয়াশা দারুণ লেগেছে, ধন্যবাদ আপু তোমাকে এবং কাহিনী তার শান্ত থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছেন চক্রবর্তী? হাসিদুল ফুলবাড়িয়া থেকে, আপু আমি এই প্রথম কুয়াশা শুনছি। নাদিয়া সুন্দর থেকে, আপু অনেক ভালো আর অনেক ভয় লেগেছে, অনুমোদন ঢাকা থেকে ভয় লেগেছে। শরীফ গাজীপুর কাপাসিয়া থেকে, শামিন আপু গল্পটা সুন্দর। নাজমা মহাখালী থেকে, আপু গল্পটি শুনে খুবই ভয় পেয়েছি, অনুভূতির জন্য খুব কষ্ট হচ্ছে। শামিন আপু মাইসাস নসীম ফ্রম চিটাগং, নসীম তুমি আবারও লিখছ টুডেস কুয়াশা ওয়াজ অসাম। শ্যামিন আপু তারা এখন কেমন আছে? জুয়েল মেঘনা থেকে, আমি তোমার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। দুর্গা লিখেছে, দুর্গা লেখা স্প্রে হে মা দুর্গা দুর্গতি নাসিনী সাউন্ড অস্ট্রাম সম্বন্ধে দুর্গা পূজা প্যান্ডু বেস্ট উইশেস দুর্গা পূজা। আচ্ছা অনেক ধন্যবাদ, দুর্গা পূজার শুভেচ্ছা এলো সবার জন্য, শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নেবো। আজকে রাতের মতন এ পর্যন্তই থাক, একেবারে আরো একটি উৎসবের দিনে কথা হচ্ছে, অর্থাৎ ঈদ উল আজহার দিন রাত 11টার সময়। কুয়াশা একটু দারুণ এপিসোড নিয়ে আসছি, স্পেশাল এপিসোড নিয়ে সঙ্গেই থাকবে। অবশ্যই ভুলবেন না আগামীকাল রাত 9টায় চিল করতে এবিসি রেডিও, কারণ আগামীকাল 9টা থেকে 11টা পর্যন্ত প্রতি মঙ্গলবার শুরু হচ্ছে আমার নতুন আয়োজন তারা রম্পম, গান ফান এবং মিউজিক নিয়ে, গেম ফান গেম অ্যান্ড মিউজিক নিয়ে তারা রম্পম শুরু হচ্ছে আগামীকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্রতি মঙ্গলবার। সঙ্গেই থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.